Hare Krishna. Bhagavyana Tumirandasya Vyayanam Jana Shalakaya Chakshuru Mritam Jana Tashmai Sri Gurave Namo Sri Chaitanya Mahavishnam Stabitam Jena Vrutale Shyam Rupa Padamayam Dadati Shabadam Tika Bande Aham Sri Guru Sri Jyota Padakamalam Sri Guru Vaishnavancha Sri Rupam Sagara Jatam Sahagana Raghunatham Nitam Tanya Sajivam Sadaitam Savadhutam Parijana Saitam Vishnu Chaitanya Devam Sri Radha Krishna Padam Sahagana Lalita Sri Vishwakarma Darsha Namam Vishnu Padaya Krishna Vrishtaya Bhutale Sri Mate Jayapataka Swaminiti Namina Namo Acharya Padaya Vanitaya Kripa Pradayane Gaura Kata Dhamunaya Nagara Gramotarine Namo Krishna Padaya Krishna Vrishthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Devi Gaura Vani Pracharine Nirvishesha Shunya Vadi Paschata Vishwatarine Vansha Kalpa Taruhasya Kupa Sindhu Vayavacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namo Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Guru Bhaktavinoda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna তিন দিন ধরে আমরা শিক্ষাষ্টকম শ্লোকের উপরে আলোচনা করব। এই শিক্ষাষ্টকম শ্লোক হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার, হচ্ছে শিক্ষাষ্টকম শ্লোক। ভগবান কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ যেমন ব্রহ্মাকে চতুষ্মুখী ভাগবতম দান করেছেন, আর সেই শ্রীমৎ ভাগ সেই চতুষ্মুখী ভাগবতম থেকেই 18,000 শ্রীমৎ ভাগবতমের শ্লোক ব্যাসদেব পরবর্তীকালে লিপিবদ্ধ করেছেন, ঠিক সেরকম যত বৈদিক শাস্ত্র আছে সমস্ত শাস্ত্র সার তত্ত্ব হচ্ছে এই শিক্ষাষ্টকমের ভিতরে মহাপ্রভু দিয়েছেন। মহাপ্রভু যখন ক্লাস শুরু হয় তখন এক্সপিরিয়েন্স শুরু হয়ে যায়। আগে তো অসুবিধা ছিল না, কি খারাপ বলেছি, যখন ফাইল ছিল ঠিক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমৎ ভাগবত তার যেমন মূল, এই মাইকের কাছ থেকে তো যেতে পারো, সত্যি পারো, তোমরা খারাপ করতে পারো, ভালো না করতে পারো, তোমরা ভাব খারাপ তো করতে পারো, যার খারাপ করে দিয়েছো ভালো হয়েছে এখন সব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমৎ ভাগবতমে চতুর্শ্লোকে যে শ্রীমৎ ভাগবতম আছে, যে ভাগবতমকে বলা হয়েছে সমস্ত ভাগবতমের সার, ঠিক সেরকম গৌরাঙ্গ মহাপ্রভু বেদ বেদান্ত উপনিষদ কোন গ্রন্থ নিজে লিখলেন না, তিনি সমস্ত গ্রন্থের সার আটটা শ্লোকের মাধ্যমে জীবকে উপদেশ দিলেন। কেউ বলতে পারে মহাপ্রভু শুধু এই আটটা শ্লোক কেন বললেন, আটটা শ্লোক কেন বললেন? কারণ ব্যাখ্যা করা হচ্ছে এরকম ভাবে যে এই কলিযুগে আমরা যদি বেদ বেদান্ত উপনিষদ পড়ার চেষ্টা করি সেইগুলো পড়ার সময় নেই, এমনকি শিক্ষাষ্টকম শ্লোক সম্পর্কে কিছু আলোচনা করা হবে তাই হাওড়া থেকে আসারও সময় নেই অনেকে, আর আসলেও যত দেরি করে আসা যায় অনেক ভক্ত তাই অনেক দীক্ষিত ভক্ত অথচ শোনার প্রতি কতটা আগ্রহ এ থেকে বোঝা যায়, এই ক্লাস থেকে বোঝা যাচ্ছে যে কতটা আগ্রহ। আর সেই অনুসারে যদি বলা হবে বেদ বেদান্ত উপনিষদ পড়ে বুঝে তারপরে ভগবানকে উপলব্ধি করা যাবে তাহলে তো আরো কঠিন হয়ে যাবে। সেই জন্য ভগবান বুঝতে পারলেন যে কলিযুগের মানুষ খুব দুরবস্থা, সেই জন্য তাদের জন্য তিনি কি করলেন সমস্ত বৈদিক শাস্ত্রকে আটটা শ্লোকের মাধ্যমে একটা ট্যাবলেটের মতন করে খাওয়াতে চাইলেন। কিন্তু আমার মনে হচ্ছে এখন আমরা এত দুর্ভাগা এই আটটা শ্লোকও শোনার প্রতি কোনো আগ্রহ নেই। যদি আলোচনা না হতো তাহলে হয়তো গরমকালে এসি চালিয়ে ঘরে ঘুরিয়ে থাকতে আনন্দ লাগতো, শুধু শুধু ঝামেলা হলো এখানে আবার একটা সেমিনার আয়োজন করে ঘর ছেড়ে আসতে হবে রোদ্দুরে কষ্ট কষ্ট করে। বাংলাদেশে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, দেখলাম মানুষের শোনার প্রতি আগ্রহ প্রচুর। গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন ওই ওই বাংলাদেশি লোক যখন বর্ডার পার হবে আর কেউ হরিকথার ধারে কাছে থাকবে না, মহারাজ বলছিলেন সেই বাংলাদেশি লোক সেই লোক কিন্তু যখন বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে ঢুকে যাবে আর আগ্রহ ছুটে যাবে, তা প্র্যাকটিক্যাল দেখা যায়। তারা সারাদিন হরিকথা শুনতেও দ্বিধা নেই, রাত দশটা পর্যন্ত কোন উঠা উঠি নেই শোনার আগ্রহ। কিন্তু শাস্ত্রে বলছেন অনেক কিছু করা হলো, মঙ্গল আরতি হলো, মলা জপ সবকিছু হলো, হরিকথা শোনার আগ্রহ নেই, তাহলে সব ইজ গোইং টু জিরো। শ্রম এবহি কেবলম ধর্ম সংস্কৃত পুংসম বিষবর্ষের কথা সুজ যদি রতিক সময় বহি কেবল। যাই হোক, আমরা আমাদের কাজ আমরা করে যাই। শিক্ষাষ্টকম শ্লোক মহাপ্রভু কি করেছেন সমস্ত বৈদিক শাস্ত্র সার তত্ত্ব হিসেবে কলিযুগের মানুষের দুরবস্থা দেখে ট্যাবলেটের মতো, যেমন একটা অত কিছু করা আমার ইচ্ছা নেই, একটা ট্যাবলেট দিন আমি খেয়ে সুস্থ থাকতে চাই, ঠিক সেরকম মহাপ্রভু সমস্ত বৈদিক শাস্ত্রের যে সার এই শ্লোকের ভিতরে সব তত্ত্ব দিয়েছেন, আর সব তত্ত্ব দিয়ে আমাদের ট্যাবলেটের মতন খাওয়ায় পান করানোর ইচ্ছা করেছেন, সেই জন্য এই শ্লোক আলোচনার এত বিশেষ গুরুত্ব। মহাপ্রভু নিজে শিক্ষাষ্টকম শ্লোক তিনি স্বরূপ দামোদরকে নিয়ে কুড়িধামে নিজে আস্বাদন করেছেন। কবিরাজ গোস্বামী সে সম্পর্কে বলছেন প্রভুর শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে শুনে কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি প্রত্যেক দিনে দিনে বর্ধিত হবে, কি করলে বর্ধিত হবে? প্রভুর শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে শোনে, কেউ পড়বে আর কেউ শুনবে, কৃষ্ণের প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে, তার কি লাভ হবে? কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি তার দিনে দিনে বর্ধিত হবে। কি করলে? প্রভু শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে আর শোনে, যে পড়বে এবং যে শুনবে দুইজনেরই এইটাই ফল লাভ হবে, কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি তার দিনে দিনে বর্ধিত হবে। সেই জন্য শ্রীমন মহাপ্রভু নিজে স্বরূপ দামোদরকে সঙ্গে নিয়ে এই সব শিক্ষাষ্টকম শ্লোক নিজে তিনি আস্বাদন করছেন। হরষে প্রভু পায়ন শুন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কৌল পরম উপায়। হেসে শ্রীমন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছে যে এই কলিযুগে নাম সংকীর্তন হচ্ছে ভবনদী পার হয়ে যাওয়ার শ্রেষ্ঠ উপায়। সংকীর্তন যজ্ঞ কৌল কৃষ্ণ আরাধন সেই তো শুনে গা পায় কৃষ্ণের চরণ। যে সংকীর্তন যজ্ঞের দ্বারা মহাপ্রভুর আরাধনা করবে সেই হচ্ছে সুমেধা, আর সে কৃষ্ণের চরণ লাভ করতে পারবে। কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাং বিস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি শুনে ধসা। নাম সংকীর্তন হইবে সর্ব অনর্থ নাশ সর্বশুভদয় কৃষ্ণে কৃষ্ণ প্রেমের উল্লাস। নাম থেকে কি হয়? নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ হয়, সর্বশুভদয় হয়, কৃষ্ণের প্রতি প্রেম জাগ্রত হয় নাম থেকে। আর সেই জন্য শ্রীমন মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনের মাহাত্ম বর্ণনা করতে যেয়ে তিনি শ্লোক উচ্চারণ করছেন, নিজে শ্লোক উচ্চারণ করছেন। শিক্ষাষ্টকের প্রথম শ্লোক নিজে উনি লিখেছেন, আর স্বরূপ দামোদরের সঙ্গে সেই শ্লোকটা তিনি নিজে আস্বাদন করছেন। প্রথম শ্লোক আমরা সবাই একসঙ্গে পড়ব, সবাই হাত জোড় করুন। প্রথম শ্লোক মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে হাত তুলুন দেখি। শিক্ষাষ্টকের প্রথম শ্লোক প্রথম সবার অনেকে বলুন সবাই। আমরা বাংলাদেশে করেছি, আমরা স্লাইড শো দিয়েছিলাম, তা আমরা শ্লোক নামান্তর পরিচয় থাকলে সেই শ্লোক দেখতে পাবো। সবাই বলো সবাই।
পরম বিজয় কে শ্রীকৃষ্ণ সংকীর্তন।
এই শ্লোকের অনুবাদ হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্ব স্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষভাবে জয়যুক্ত হও। এই শ্লোকে এর ব্যাখ্যা করতে যে কবিরাজ গোস্বামী লিখছেন কি কি লাভ হয় এই হরিনামের দ্বারা। সংকীর্তন হইতে পার সংসার নাশ হয়, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয়, হৃদয় নির্মল হয়,
সর্বপ্রকার ভক্তি উদয় হয়।
কৃষ্ণ প্রেম দাম প্রেম মৃত আস্বাদ কৃষ্ণ প্রাপ্তি সেবা মৃত সমুদ্রে মার্জন। সংকীর্তনের ফলে কৃষ্ণ প্রেমের উদয় হয়, হরিনাম সংকীর্তন করলে কি হয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়, প্রেমামৃতের আস্বাদন হয়, শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হয় এবং তার সেবারূপ অমৃতের সমুদ্রে নিমজ্জিত হওয়া যায়। এ হচ্ছে কবিরাজ গোস্বামী বলছেন, এ হচ্ছে প্রথম শ্লোক, যে শ্লোকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বরূপ দামোদরকে নিয়ে শ্লোক আস্বাদন করছেন। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবানী নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাঙ্গুলি বর্ধনম প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম। তারপরে সর্বাত্মা স্নাপনম পরম বিজয় দিয়ে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই শ্লোক আপনারা অনুবাদ কারো মুখস্থ আছে? এই শ্লোকের ভিতরে হরিনামের সাতটা রেজাল্ট পাওয়ার কথা বলা হয়েছে। হরিনাম করলে কি হবে, সাত প্রকার উপকার হবে, সাতটা রেজাল্ট, সাতটা ফল পাব হরিনামে। পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনা, কৃষ্ণ নাম কীর্তন করলে কি হবে, সাতটা ফল আমরা লাভ করতে পারি। প্রত্যেকটা ফল আমরা আলোচনা করব। প্রথম কি আছে, চেত দর্পণ মার্জন। হরিনামের ফলে কি হয়, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। অনুবাদ করতে যে বলা হয়েছে, হরিনাম কীর্তন সকল অনর্থ ধ্বংস করে, বদ্ধজীবের চিত্ত দর্পণ বা হৃদয়রূপ আয়নাটি পূর্ব জন্মার্জিত সংস্কার এবং অনর্থ অবাঞ্ছিত জড় আকাঙ্ক্ষা বা ভক্তিপথে প্রগতি রুদ্ধ করে, এমন রূপ ধুলো ময়লা পুরো স্তরে আবৃত মলিন থাকে। শ্রীকৃষ্ণের নাম কীর্তনের ফলে এই ধুলো ময়লা দূরীভূত হয়, ফলে জগকালে আত্মার সুপ্ত চিত স্বরূপ শ্যাম সুন্দরের অপূর্ব চিত বিগ্রহ রূপ অবলোকন করতে পারে। কেউ যখন হরিনাম সংকীর্তন করে তখন তার প্রথম ফল কি হয়, চেত দর্পণ মার্জন, চেতনারূপ দর্পণটা মার্জন হয়। চেতনাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, আয়নার সঙ্গে, দর্পণ। তা তো আয়নার উপরে যদি ধুলো বালি পড়া থাকে তার সামনে গেলে যেমন আমি আমার নিজের মুখটাকে দেখতে পাবো না, ঠিক সেরকম এই চেতনা উপরে যখন কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসার্যের আবরণ পড়া থাকে তখন আমরা নিজেকে উপলব্ধি করতে পারি না, নিজের স্বরূপটাকে আমরা দেখতে পারি না। জীবের স্বরূপ কি, কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা এখন ভাবছি সংসারের দাস, মায়ার দাস, ছেলের দাস, মেয়ের দাস, স্বামীর দাস, স্ত্রীর দাস, কুকুরের দাস, বিড়ালের দাস, তাই কিনা? তাই এই যে ভুল দেখছি মানে কি, চেতনা অশুদ্ধ অবস্থায় আছে, চেতনার উপরে নোংরা পড়ে আছে, যার ফলে সেই চেতনার ভিতর দিয়ে আমরা নিজেকে উপলব্ধি করতে পারছি না। এই জন্য হরিনাম করলে কি হবে, হৃদয়ের যে চেতনা, এই যে হৃদয় চেতনা, এই চেতনা মার্জিত হবে। আমরা যেমন ঘর পরিষ্কার করার জন্য বিভিন্ন রকম সার্ফ সাবান ব্যবহার করি, হৃদয়কে মার্জনা করার জন্য মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি মায়া আসিবার লাগে কি সেটা হরিনাম মহামন্ত্র লহ তুমি লাগে। আমি এই মায়াকে নাশ করার জন্য, চেতনাকে শুদ্ধ করার জন্য আমি মেডিসিন এনেছি। কি মেডিসিন এনেছি? এই হরিনাম মেডিসিন আমি এনেছি কোথা থেকে? গোলকের প্রেমধন হরিনাম সংকেত। এই হচ্ছে এই পাওয়ারফুল মেডিসিন, চায়নার নয়, জাপানের নয়, জার্মানের নয়, মেডি গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এই চেতনা রূপ দর্প মার্জিত হয় হরিনামের দ্বারা। হ্যাঁ, চিন্ত দর্পণ, কারণ যদি চেতনার উপরে এই যে নোংরা কাম ক্রোধের নোংরা, এটাই হচ্ছে আমাদের সব থেকে কষ্ট দেয়। আমরা কাম ক্রোধ কাম ক্রোধের দ্বারা আমরা কষ্ট পাই। চেতনার উপরে যখন আবর্জনা পড়ে, আরে অসুবিধা আছে? চেতনার উপরে যখন আবর্জনা পড়ে থাকে, বিশেষ করে কাম ক্রোধ লোভ মহ মাদ মাৎসর্য, এত আবর্জনা, আর এই আবর্জনা আমাদের কষ্ট প্রদান করে থাকে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, তারপরে মহাসন মহাপাত্রা, কাম আর ক্রোধকে বলছে রজগুণ থেকে এর জন্ম। এর জন্মটা কোথা থেকে? সত্যগুণ থেকে, বিশুদ্ধ সত্য থেকে? না, রজগুণ থেকে জন্ম। আর মহাসন অর্থাৎ সব থেকে বড় শত্রু, জগতে যদি যত শত্রু থাকে সব থেকে বড় শত্রু হচ্ছে বাইরে নয়, বড় শত্রু হচ্ছে ভিতরে। শত্রুটা কখনো বাইরে নয়, শত্রু হচ্ছে ভিতরে। সব থেকে বড় শত্রু হচ্ছে ভিতরের শত্রু। জগতে কোনো বড় এত শত্রু হতে পারে না যে শত্রু ভিতর থেকে জন্ম লাভ করে। মহাসন মহাপাপনা, এবং এ সব থেকে বড় পাপকে এনে দেওয়ার জন্য খুব ব্যস্ত। মহাপাপনা পাপ আনবে আপনার জীবনে। কে আনবে? কাম আর ক্রোধ রজগুণ সমগ্র। আর এ কোথায় থাকে? তার জায়গাটা কোথায়? এর জায়গাটা কোথায়? তাল গাছে, কাঁঠাল গাছে? না, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের ভিতরে, বিশেষ করে মনে। হ্যাঁ, এর ভিতরে দখল করে আছে। আর এ হচ্ছে মহাপাপনা, মহাশত্রু হচ্ছে। আর এগুলোকে পরিষ্কার করার উপায় কি? এগুলোকে যদি আমরা ধুয়ে মুছে শেষ করে দিতে চাই, কি উপায়? চেত দর্পণ মার্জনা। চেতনারূপ যে দর্পণ মার্জনকারী যে হরিনাম, হরিনাম করলেই এগুলো যাবে। তাই মহাপ্রভু কত শক্তিশালী জিনিস এনেছেন, যে জিনিস আমাদের জাগতিক কোন মেডিসিন এত বড় কাজ করতে পারে না। সেই জন্য হরিনাম আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। চেত দর্পণ হরিনাম কি হয়, কাম ক্রোধের লাথি খাই আমরা, কষ্ট পাই, এই কাম ক্রোধকে থেকে পরিষ্কার করে দিতে পারে সেটা হচ্ছে হরিনাম। চেত দর্পণ মার্জ, সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে রামচন্দ্র দয়ালু, তার থেকে বেশি দয়ালু হচ্ছে কৃষ্ণ, তার থেকে বেশি দয়ালু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, তার থেকেও বেশি দয়ালু আর একজন আছে, সে হচ্ছে হরিনাম। যখন আপনার চেতনা পরিষ্কার হবে, চেতনা যখন শুদ্ধ হবে, তখন সেখানে ভগবান আসবেন, কৃষ্ণ অশুদ্ধ হৃদয়ে আসবেন না। আপনারা জানেন রথযাত্রা হয়, রথযাত্রার সময় তার একদিন আগে কি অনুষ্ঠান হয়, গুন্ডিচা মন্দির মার্জন হয়। গুন্ডিচা মন্দির মার্জন মানে সেই মন্দির মার্জন করা হয় যাতে জগন্নাথ এসে সেই মন্দিরে অবস্থান করতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতে গুন্ডিচা মার্জন করতেন, ভক্তদের দিয়ে গুন্ডিচা মার্জন করাতেন। গুন্ডিচা মন্দির মার্জন করা মানে হচ্ছে কি, হৃদয় মন্দির মার্জন করা। তা আমরা প্রত্যেক দিন গুন্ডিচা মন্দির মার্জন করতে পারি, কিসের দ্বারা, আর হরি কথা শোনার দ্বারা। তাই যদি ভক্তি জগতে এসে এই মার্জন করার ইচ্ছা না থাকবে, ও ঠিক আছে হরি কথা হচ্ছে হোক, আগ্রহ যদি না থাকবে তাহলে মার্জন হবে না, মার্জন না হলে বেকার জীবন। তাই ওই কাতে ভক্ত মানে যে যত আগ্রহ সহকারে মার্জন করার প্রয়াস করবে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোন বস্তু নাই। কিন্তু নিজেকে আগ্রহী হতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে দিয়েছেন শিক্ষাষ্টকম শ্লোক অনুধাবন করার, যদি সুযোগ থাকে গ্রহণ করলে ভালো। তাই বিশেষ করে চেতনার উপরে যে নোংরা এটাও মার্জিত হয় শুধুমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নামে, তার নামের দ্বারা। আমি যেটা বলছিলাম, নাম কৃষ্ণ থেকেও বেশি দয়ালু। কেন দয়ালু, ভগবান কৃষ্ণ আপনার হৃদয়ে তখন আসবেন যখন আপনার হৃদয়ে কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য থাকবে না। গুন্ডিচা মর্জিন যখন মার্জন হয়ে যাবে, তারপরে জগন্নাথ আসবেন সেখানে বসার জন্য, তার আগে জগন্নাথ আসবেন না। ভগবান হৃদয় যখন পরিষ্কার হবে, তারপরে ভগবান সেখানে আসবেন বসার জন্য। কিন্তু আর একজন ভগবান, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের থেকেও দয়ালু। এই কলিকালে ভগবান কি রূপে অবতীর্ণ হয়েছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবান কৃষ্ণ এই কলিকালে তিনি নাম রূপে আবির্ভূত হয়েছেন, সেজন্য এই হৃদয়ে ভগবান কৃষ্ণ পরিষ্কার হলে তারপরে সেই হৃদয়ে কৃষ্ণ আসবে। কিন্তু যে হৃদয়ে কাম ক্রোধ ভর্তি হয়ে আছে, সেই হৃদয়ে ভগবান আসবেন কৃষ্ণ ফর্মে আসবেন না, তিনি আসবেন নাম রূপে, সেই হৃদয়ে ঢুকবেন। আরো দয়ালু, যে হৃদয়ে কৃষ্ণ আসে না, কাম ক্রোধ আসে, কৃষ্ণ আসবেন না, কিন্তু আর একজন ভগবান আসবেন। কি ভগবান, নাম ভগবান। নাম ভগবান এসে তিনি কি কাজ করবেন, যদি জায়গা অপরিষ্কার থাকে কি হয়, ঝাড়ু দেওয়া হয়, জায়গাটা তারপরে পরিষ্কার হয়। তা ভগবান কৃষ্ণ আসবেন না ঝাড়ু দিতে, কিন্তু ভগবানের আর একটা রূপ নাম, তিনি আমাদের হৃদয়ে আসবেন, এসে কি করবেন, ঝাড়ু দেওয়ার কাজ করবেন। তাহলে সব থেকে দয়ালু কে? হ্যাঁ, সেই জন্য শ্রীমান মহাপ্রভু মাত্র শিক্ষাষ্টকের এই নামের উপরে জোর দিয়েছে যে না, নাম কিভাবে ফার্স্ট তিনি কোয়ালিটি দিয়েছেন ঝাড়ু দেওয়ার কাজ। নামের প্রথম কাজ কি? ঝাড়ু দেবে। কোথায় ঝাড়ু দেবে? আমাদের হৃদয়ে ঝাড়ু দেবে। আপনারা কি মনে করেন ঝাড়ু দেওয়ার দরকার আছে, না মনে করেন হৃদয়টা খুব ভালো আছে, কাম নেই, ক্রোধ নেই, হরিকথায় যাওয়ার দরকার নেই, টাইমলি যাওয়ার দরকার নেই, কি মনে হয়? পরিষ্কার আছে তাই? না, আমাদের দরকার আছে, প্রত্যেকের দরকার আছে। কেউ যারা আমরা বুঝি তারা একটু বিচার করে, যারা একটু, কারণ কি, হরিভজনটা মেকি জিনিস নয়, হরিভজনটা অন্তর্মুখী, সিনসিয়ার, হরিভজনটা সিনসিয়ার, কি বলে, খুব নিষ্ঠার জিনিস, এটা নয়, অন্য উদাহরণ দিতে চাই না। হরিভজনটা আপনার ভক্ত মানুষ আপনার বুঝতে পারে না যে এটা কত সিনসিয়ার জিনিস, মামুলি জিনিস নয়। তাই হৃদয়ে আমাদের অপরিষ্কার আছে, পরিষ্কার করার জন্য দরকার সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জীবিতে আর সাধু সঙ্গে কৃষ্ণ। তাই আমাদের শ্রীমন মহাপ্রভু কৃপা করে এই নাম এনেছেন, যা হচ্ছে প্রথম আমাদের হৃদয়ের কে পরিষ্কার করার জন্য প্রথম দরকার। যেহেতু দর্পণ হরিনামের প্রথম গুণ কি, হরিনাম কি করে আমাদের চেতনারূপ দর্পণটা মার্জন করে, ওই ভিতর থেকে খারাপ জিনিসটাকে ঝাঁটিয়ে বিদায় করে দেয়। দরকার আছে কিনা এই হরিনাম আমাদের জন্য? দ্বিতীয় কি আছে, হরিনাম যখন চেতনা দর্পণ মার্জন করে তার ফলস্বরূপ কি হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপণ। এখনো সে উত্তরাখণ্ডে দাবানল চলছে, অনেকদিন ধরে বনের পর বন পুড়িয়ে দিচ্ছে, খুব দামি দামি গাছ পুড়ে যাচ্ছে, কত পশু পাখি মরে যাচ্ছে। দাবানল, দাবানল মানে কেউ লাগায় না, হঠাৎ কাঠে কাঠে ঘর্ষণ লেগে জ্বলে ওঠে। তা আমাদের সংসারে আমরা কেউ অশান্তি চাই না, দুঃখ চাই না, কষ্ট চাই না, জ্বালা চাই না, যন্ত্রণা চাই না, কিন্তু আমরা পাই কিনা? সবার জন্য অনুরোধ, যারা যারা আছেন সবার ফোনটা অফ অথবা সাইলেন্ট করে রাখুন, অনুরোধ। এখানে যতক্ষণ আছেন অন্তত এই অনুরোধটা, যাদের মোবাইল আছে মোবাইলটা সাইলেন্ট করুন অথবা অফ করে রাখুন, ঠিক আছে? এটা চেতনারূপ দর্পণ মার্জিত হয়। দ্বিতীয় আইটেম কি হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপণ। জঙ্গলের দাবাগ্নিরা, দাবাগ্নি জ্বলছে, গাছ মরে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, তো আমাদের সংসার দাবানলে আমরা কারা মরছি? আমরা নিজেরাই সবাই আমরা দগ্ধীভূত হচ্ছি। কেউ বলতে পারে আমার সংসার অনেক টাকা আছে, কোনো যন্ত্রণা নেই, টাকা আছে তার সঙ্গে যন্ত্রণা আছে, অনেক আরাম আয়েশ আছে তার ভিতর যন্ত্রণা আছে, একটা না একটা আছে, এটা হচ্ছে দাবানল। এই দাবানল হরিনাম করলে কি হবে, ভব মহাদাবাগ্নি নির্বাপণ, সমস্ত দাবাগ্নি নিভে যাবে। কি করলে? হরিনাম। শ্রীকৃষ্ণ কীর্তন প্রভাবে সকল দুঃখ ক্লেশ, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক
সকল স্তরের পাপ, প্রারব্ধ অপ্রারব্ধ কূট ও বীজ এবং অবিদ্যা অজ্ঞানতা সম্পূর্ণভাবে বিতরিত হয়। ফলে জন্ম মৃত্যু দুঃখ শোকময় জড় অস্তিত্বের ভয়ঙ্কর দাবানল মহাদাবাগ্নে নির্বাপিত হয়। পরিণাম করলে কি হবে না, দাবাগ্নিটা নিভে যাবে। দাবাগ্নি কি? আমরা প্রথমে তিন প্রকারের দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, তিন প্রকার কষ্ট পাই। আর কি? প্রারব্ধ অপ্রারব্ধ কূট বীজ ফলমূল, এগুলো বিভিন্ন রকম পাপ আমাদের ভিতরে সঞ্চয় হয়ে আছে। একটা পাপ সামনে আসছে, ভোগ করছে, আর একটা আসছে, এইভাবে বারবার আমরা এই পাপের রেজাল্ট স্বরূপ কষ্ট পেতে থাকি। এই হচ্ছে সংসার দাবা, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনিচ্ছা সত্ত্বেও দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আমরা দগ্ধীভূত হচ্ছি। তা এসব থেকে আমরা রেহাই পেতে পারি শুধুমাত্র হরিনাম করার মাধ্যমে। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়য় অনল। তারপরে সাধু সঙ্গ করে হরি ভজে যদি তবে হয় অন্তঃক্লেশ, তাই না? অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনলে পড়য়ে চল। আগুনে জল ঢেলে দেব, যে দাবানল জ্বলছে দাবানল নিবানোর জন্য গভর্নমেন্ট থেকে হেলিকপ্টার দিয়ে জল দিচ্ছে, তাও দাবানল নিচ্ছে না। বলছে সংসার দাবানল জ্বলছে, দাবানল নিবে যদি সাধু সংগ্রহ করি হরি ভজে যদি তবে হয় অন্তঃক্লেশ। আর অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনলে পড়ায়। আগুনে জল ঢেলে দেবে, আগুন নিভে যাবে যদি অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে আমরা নাম গ্রহণ করতে পারি। তাই এই ভব মহা দাবাগ্নি, ভবা ভব দাবাগ্নি, ভব অনাদি করম পরে ফলে পড়ি ভবার নব জলে তরি বারে না দেখি উপায়। কর্ম ফলের দলে ভব নদীতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি এই দুঃখ করলে, কিন্তু এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ। ভব মহা দাবাগ্নি নির্বাণ। তারপরে কি হবে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, শ্রেয় কৈরব চন্দ্রিকা। এতে উদাহরণ দেওয়া হয়েছে যেরকম চন্দ্রের উদয়ে, রাত্রিবেলায় যখন চন্দ্র উদয় হয় তখন সে তো পদ্ম প্রস্ফুটিত হয়। চন্দ্রের উদয়ে কি প্রস্ফুটিত হয়? সে তো পদ্ম। আর হরিনামের স্নিগ্ধ তা যখন আপনার হৃদয়ে প্রকাশিত হবে তখন কি হবে? শ্রেয় পদ্ম, শ্রেয় পদ্ম, শুভ পদ্ম প্রস্ফুটিত, শুভ পদ্ম প্রস্ফুটিত হবে। কি করলে? যখন হরিনামের সিদ্ধতা আসবে, কেউ যখন হরিনাম করবে তখন শ্রেয় পদ্ম প্রস্ফুটিত হবে। জপকারীর জীবনে শুভ মঙ্গল উদয় হয়, সে তো পদ্ম যেমন চন্দ্র কিরণে প্রস্ফুটিত হয়, সে তো পদ্ম। সাদা পদ্ম ফুল প্রস্ফুটিত হয় কখন? চন্দ্রের কিরণে। আবার বলছে তেমনি দিব্য নামে স্নিগ্ধ সুশীতল চন্দ্র কিরণ ছটায়, দিব্য হরিনামের কিরণ ছটায়, দিব্য স্নিগ্ধ সুশীতল কিরণ ছটায়। আমাদের জীবনে সৌভাগ্য সুমঙ্গল রূপ পুষ্প প্রস্ফুটিত হবে। সৌভাগ্য আর সুমঙ্গল এই এইটা ফুল ফুটবে, সৌভাগ্য ফুল ফুটবে, সুমঙ্গল ফুল ফুটবে কখন? হরিনামে স্নিগ্ধ হিরণ যখন বিস্মিত
তাই হরিনামই শুধু আমাদের জীবনে শুভ মঙ্গল দান করতে পারে। আমরা মঙ্গল পাওয়ার জন্য মঙ্গল চণ্ডীর উপাসনা হোক তমুক বা কেউ আমি দেখেছি বাংলাদেশের বলছি আমার কোনো কাজে আগ্রহ হচ্ছে না, জ্যোতিষীকে ডেকে বলছি কিছু নীলা পড়বো বা এই পড়বো, কোনোতে কোনো কাজ হবে না। কিন্তু সব থেকে পাওয়ারফুল মেডিসিন মহাপ্রভু দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের জীবনে বারবার অমঙ্গল আসছে, বিভিন্ন রকম দুর্ঘটনা আসছে, সব সুমঙ্গল এসে যেতে পারে শুধুমাত্র হরিনাম করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম শব্দ তরঙ্গ যখন কীর্তন হবে তখন সব কিছু শুভ জিনিস জীবনে আসবে। অনেকে আমরা মনে করি যে আমাদের জীবনে শুভ জিনিস এসে গেছে, টাকা পয়সা এসে গেছে। আমি একটা ভিডিও দেখছিলাম, একটা পুরাণের কাহিনী অবলম্বন করে চৌপাটি বোম্বে চৌপাটি তারা একটা নাটক করেছে। সেখানে নারদ মুনি আর কৃষ্ণ সাধারণ বেশ ধারণ করে এই মর্তে ভ্রমণ করছে, দেখছে একজন বৃদ্ধা মহিলা খুব ভক্তি পরায়ণ, ভগবানকে ছাড়া জানে না, তার মাত্র একটা গাভী আছে, গাভীকে দেখাশোনা করে। তার যখন কৃষ্ণ সেখানে গিয়েছে কথা বলছে, কথা বলার জন্যই যাবে বাড়ি কথা বলার জন্য, তখন সেই বৃদ্ধ মহিলার কাছে গিয়েছে, দেখছে তার একটা গাভী খুব গরিব, কৃষ্ণের প্রতি খুব ভক্তি, তাকে কৃষ্ণ আর অর্জুন ছদ্মবেশে গিয়েছে। নারদ মুনি, হ্যাঁ নারদ মুনি আর কৃষ্ণ গিয়েছে ছদ্মবেশে, তো সেখানে তাদের খুব সেবা যত্ন করেছে। আর কৃষ্ণ যখন ফিরে আসছে তখন বলছে অভিশাপ দিয়েছে ওর গাভীটা মরে যাবে। তারপরে আবার আর একটা বাড়িতে গিয়েছে, খুব তৃষ্ণার্ত হয়ে কৃষ্ণ তৃষ্ণার্ত জলতা জল একটা বাড়ি, খুব ধনী লোক, অনেক টাকা পয়সা, বলছে সময় নেই সময় নেই, যাও যাও আমার এখন অনেক কাজ, না একটু জল দিন, একটু আপনার কাজের লোককে কাউকে বলুন একটু জল দিতে, না না ওসব দেওয়াটা সময় নেই, মানে নেগলেক্ট করেছে। তখন কৃষ্ণ তাকে আশীর্বাদ করছে, আরো টাকা পয়সা দেবে, আরো অনেক টাকা হবে। নারদ মুনি বলছেন প্রভু এ আপনার কি বিচার? বিচার সিদ্ধান্ত হচ্ছে এই, টাকা হয়ে যাবে আমাকে আরো আরো ভুলে যাবে, হতে পারে ভালো লোক কিন্তু টাকা আরো হবে আরো আমাকে ভুলে যাবে, ওদের আশীর্বাদ ওটাই থাকে, সময় দিতে পারবে না আমার। আর এই বৃদ্ধ মহিলা খুব ভক্তি পরায়ণ, তবু তার একটা বাধা বারবার গাভীকে দেখাশোনার, গাভীটা যদি চলে যায় তাহলে আরো সম্পূর্ণ ভাবে পুরোপুরি আমার উপরে নির্ভর, আর তার পুরো সময়টাই আমাকে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এরকম আমরা মনে করি শুভ বলতে কি বোঝায়, শুভ মানে নয় প্রচুর টাকার অধিকারী, শুভ হচ্ছে জীবনটাই একটা আনন্দের বাতাবরণ, আনন্দ চলতে ফিরতে খেতে বসতে মনের ভিতরে একটা আনন্দ বিরাজ করবে, দিব্য আনন্দ, জাগতিক আনন্দ নয়, খাওয়া পরার আনন্দ নয়, তার ভিতর থেকে এক আনন্দ থাকে, সিদরের কিছু নেই কিন্তু দিব্য আনন্দ আছে। ঠিক সেরকম শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণ, যারা শুদ্ধ ভাবে হরিনাম করে তাদের কাছে দিব্য শ্রেয় কৈলব চন্দ্রিকা, চন্দ্র বস্তু বিতরণ, আর কি বিদ্যাবোধু জীবন, বিদ্যাবোধু জীবন, হরিনাম করলে কি হবে
বিদ্যাবধুর জীবন স্বরূপ সেখানে বর্ণনা করছেন। এর অর্থ হচ্ছে পরম বিদ্যা, পরম জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণের পরম প্রিয়া শ্রীমতী রাধিকার মহাভাব। রাধিকার জীবন শ্রীকৃষ্ণ হতে অভিন্ন শ্রীকৃষ্ণের নাম, সেই জন্য এখানে বিদ্যাবধু জীবনম বলে বর্ণনা হয়েছে। কৃষ্ণ আর কৃষ্ণ নাম হচ্ছে অভিন্ন, আর রাধিকার জীবন স্বরূপ, কারণ এই পরম বিদ্যা পরাবিদ্যা হচ্ছে রাধিকার মহাভাব, অর্থাৎ রাধিকার জীবন স্বরূপ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ হতে অভিন্ন কৃষ্ণের নাম, সেই জন্য সেখানে বিদ্যাবধু জীবনম বলে বর্ণনা করা হয়েছে। একটা সহজ কথা হচ্ছে এই দুই প্রকারের বিদ্যা আছে, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে চিন্ময় বিদ্যা, সেই বিদ্যা সত্য কয়ে ঈশ্বর ভজিলে দেহ ছাড়ি চলিলে সঙ্গে তাহা চলে। আর সেই বিদ্যা স্কুল কলেজে লেখাপড়া শিখে পাওয়া যায় না, সেই বিদ্যা আসে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আর এ মাত্র গুরুর কৃপায় হরিনাম করলে এই জ্ঞানটা হৃদয়ে আসে। যখন কারো হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় হয় তখন সেটা বিদ্যাবধুর জীবন স্বরূপ। রাধারানীর ভাব যেমন সেরকম উন্নত ভাব আসতে পারে কখন, যদি বিদ্যাটা প্রকটিত হয়। রাধারানীর ভাব কত উন্নত ভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণের প্রতি এত ভাব কি করে আসলো, তার উন্নত বিদ্যা। কি বিদ্যা? বিদ্যা মানে কৃষ্ণ ভজন ছাড়া, কৃষ্ণ সেবা ছাড়া তার জীবনের অন্য সময়ের অন্য কিছুতে অত মূল্য নেই, যেটা হরি কথায় মূল্য আছে, যেটা ভগবত ভজনে যে মূল্য আছে, এটা হচ্ছে পরাবিদ্যা। আর সেই বিদ্যা লাভ হয় সেই রকম সেই জ্ঞানটা আসে, এটা বারবার বললেও বোঝানো যাবে না মানুষকে। কাউকে যদি বলা এটা করুন সেটা করছো হবে না, ভিতর থেকে যদি বিদ্যাটা না আসবে, আর সেই বিদ্যাটা আসে শুদ্ধ হৃদয় থেকে অটোমেটিকলি প্রকাশিত হয়। ভাবাঙ্কুর জন সেখানে একটা জায়গায় বলা হয়েছে আসক্তিস্থ কথা দয়, ভগবানের কথার প্রতি খুব আসক্তি থাকবে, প্রীতিস্থ বসতি স্থলে ভগবানের লীলা স্থল যেটা সেখানে যাওয়ার জন্য খুব ব্যাকুলতা থাকবে, সাধু সঙ্গ অব্যর্থ কালত্ব এবং সময়টাকে নষ্ট করবে না। যারা সাধারণ ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, তা ভাব ভক্তি যার আসে তখন সে অব্যর্থ কালত্ব একটা সময় তার কাছে নষ্ট হতে দেয় না, প্রত্যেকটা সময়টাকে ভগবানের সেবায় যাতে লাগে, সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগে, ভগবান কৃষ্ণের সেবাতে লাগে, সেটার জন্য ব্যয় করতে হবে। একজন ভক্ত সে বিচার করবে আমি সারা দিন কতটা সময় যে কাজ করেছি তাতে ভগবানের প্রীতি হয়েছে, ভগবানের প্রীতি হয়েছে, যে কাজ করেছি তাতে কতটা ভগবান খুশি হয়েছে, রাত্রে শোয়ার আমি চিন্তা করতে হবে আমি যা যা কাজ করেছি সেই কাজের ভিতরে কোন কোন কাজটা আমি করতে পেরেছি যাতে ভগবানকে খুশি করতে পেরেছি, এটা বিচার করবে ভক্ত, এটা বিচার করবে। সেই জন্য বলা হচ্ছে পরাবিদ্যা, এ হচ্ছে চিন্ময় বিদ্যা, সেই বিদ্যা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় লাভ হয়, হরিনাম কীর্তনের মাধ্যমে লাভ হয়। যখন কেউ শুদ্ধভাবে হরিনাম করবে, নিষ্কপট ভাবে, মানে যেভাবে হরিনাম করার কথা আছে সেইভাবে যখন কেউ হরিনাম করবে তখন অটোমেটিকলি তার ভিতরে সেই বিদ্যাটা প্রকটিত হবে। উদাহরণ দেওয়া হয়েছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ জাগতিক লেখাপড়া জানতেন না, এমনকি নিজের নামও সই করতে জানতেন না, কিন্তু তিনি যখন হরি কথা বলতেন তখন সমস্ত বেদ বেদান্তের সিদ্ধান্ত উনি হরি কথা বলতেন। কোথা থেকে আসত? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়, দিব্য জ্ঞানটা ব্রেনে হয় না। বর্ণনা করা আছে নায়মাত্মা প্রবচনে না, বড় বড় লেকচার দিয়ে ভগবানকে জানা যায় না, না মেধয়া এই ব্রেন দিয়ে ভগবানকে জানা যায় না, না বহু না শ্রুতে, অনেক শাস্ত্র শুনে শুনেও ভগবানকে উপলব্ধি করা যায় না। ভগবানকে উপলব্ধি করা যায় কিভাবে? যাবে বয়সে বিবলতে তেনম লব্ধা তনসা। কেউ যদি ভগবানের প্রতি সেবা পরায়ণ হবে তাহলে সে উপলব্ধি করতে পারবে, এমনিতে সেটা উপলব্ধি করা যাবে। সেবা ভাব লেকচার দিয়ে নয়, মেধা শক্তি দিয়ে নয়, প্রবচন দিয়ে নয়। তাই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এটা হচ্ছে পরা বিদ্যা। সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে, দেহ ছাড়ি চলিলে সঙ্গে তাহা চলে, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। সে হচ্ছে আসল বিদ্যা। সেই বিদ্যায় দেহ ত্যাগ করার পরেও সঙ্গে চলে, কিন্তু এই জগতের বিদ্যা আপনি এমএ বিএ পিএইচডি করবেন, চাকরি করছেন, 60 বছর বয়স হবে চাকরি থেকে আউট হতে হবে, রিটায়ার্ড হতে হবে, কেন? ব্রেনটা ডাল হতে শুরু করে। কিন্তু চিন্ময় বিদ্যা মৃত্যুর আগ পর্যন্ত থাকে, এমনকি মৃত্যুর পরেও থাকে। শ্রীল প্রভুপাদ আমরা দেখেছি 60 বছর বয়সে লোকেরা কি করে, চাকরি থেকে রিটায়ার করে, কোম্পানি থেকে বসে যায়। আর প্রভুপাদ কোম্পানি শুরু করেছিলেন কত বছর বয়সে? 69 বছর বয়স বা 70 বছর বয়সে উনি কোম্পানি শুরু করেছেন, তাহলে কত, এবং লাস্ট বয়স পর্যন্ত ভগবানের সেবাতে মত্ত হয়েছে। তো সেটাকে বলা হয়েছে বিদ্যা বোধ জীবন। প্রথম হরিনামের ফলে কি লাভ পেয়েছি আমরা? চেতনারূপ দর্পণ মার্জিত হয়। তারপরে হরিনাম করলে কি হয়েছে বলছে, এই দাবাগ্নি নিভে যায়। আর তৃতীয়টা কি? শ্রেয় বস্তু প্রস্ফুটিত হয়। হরিনাম করলে জীবনে আমাদের শ্রেয় বস্তু প্রস্ফুটিত হয়। আর চতুর্থ কি? বিদ্যা বোধ জীবন, পারমার্থিক বিদ্যা, বেদ পুরাণ উপনিষদ গীতা ভাগবতের সমস্ত বিদ্যা আমাদের কাছে আসবে যদি আমরা শুদ্ধভাবে নাম করব। তাই বিদ্যা বোধ জীবন, বিদ্যা বোধ জীবন আমরা লাভ করতে পারবো সেই পরা বিদ্যা। তারপরে কি হবে? 5 নম্বর কি? আনন্দাম্বুধি বর্ধন, আনন্দের অম্বুধি। অম্বুধি মানে জল, হ্যাঁ, সমুদ্র, আনন্দাম্বুধি, আনন্দের সমুদ্র বর্ধিত। এখানে বলা হয়েছে ক্ষুদ্র জীব যখন অনন্ত কৃষ্ণের পাদপদ্মে আশ্রয় নেয় তখন সে দিব্য আনন্দের এক সীমাহীন মহাসাগরে আনন্দাম্বুধিতে নিমজ্জিত হয়। কেউ যখন কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করে তখন সে এই দিব্য আনন্দের সমুদ্রে সে হাবুডুবু খায়। আমরা এখন কোথায় আছি? ভবাম্বুদিতে আছি, ভব সমুদ্রে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবচরে, ভবাবুদ্ধিতে, ভব অম্বুদি, ভব সমুদ্র। আমরা আছি এখন কোথায়? ভব সমুদ্রে। আমরা যাব কোথায়? হরিনাম করলে যাব কোথায়? আনন্দের সমুদ্রে। এখানে ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, যদি কেউ হরিনাম করে, ভগবানের নাম করে, তাহলে আনন্দানুধি বর্ধন, আনন্দের সমুদ্র। আর সেই সমুদ্র কি হয়? প্রত্যেক মুহূর্তে খালি আরো বর্ধিত হয়, আরো বর্ধিত হয়, আরো বর্ধিত হচ্ছে। কিন্তু জড় জগতের যে সুখ, সেই সুখ এখন আছে, পরে। এই জগটা এখানে রেখে যাব, এখানে রেখে যাব, এক ঘন্টা পরে জল দিয়ে দেবো। আনন্দাম্বুধি বর্ধন, আনন্দের অম্বুধি বর্ধিত হয়, আনন্দের সমুদ্র বর্ধিত। এই জড় জগতের যে সুখ সেটা কেমন কথা কম বল। যখন প্রশ্ন করা হয় তখন বলতে না, বললে অন্যকে বিস্তার, ওটা চিন্তা করার জন্য বলা হয়। আনন্দের সমুদ্র বর্ধিত হয়, আনন্দ সমুদ্র পারমার্থিক জিনিসটা বর্ধিত হচ্ছে। কিন্তু জড় জগৎটা কেমন জানেন? যেমন একটা সুখ, জড় সুখটাই এখনই সুখ, পরক্ষণে সেইটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, একটা রসগোল্লা খেতে কেমন লাগে? ভালো লাগে। ওই রসগোল্লা দুটো খেতে দেওয়া হবে, ভালো লাগবে। আরো চারটে বলা হবে খেতে হবে, তখন বলো না আর খাবো না। তারপর আর একজন আরো দশটা রসগোল্লা এনে জোর করলো এটা খেতে হবে, তখন কেমন লাগবে? যে রসগোল্লা প্রথমে আনন্দ দিল, ওই রসগোল্লা লাস্ট রসগোল্লা আমাদের কষ্ট দিচ্ছে। আবার যদি জোর করে আমি খাবো, ফলস্বরূপ কি হবে? ডায়াবেটিস হবে, হবে কি না? যে এই হচ্ছে জড় জাগতিক সুখ, টাকা পয়সা ধন দৌলত ভোগ সুখ যা কিছু এই জগতে দেখো, যেটাই সুখ ওইটাই দুঃখের কারণ, যেটাই ভোগ ওইটাই রোগের কারণ। কারণ ভগবদ গীতাতে আমরা জানি এই জড় জগতে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর পাঁচটা বিষয় আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। পাঁচটা ইন্দ্রিয় যখন পাঁচটা বিষয়কে ভোগ করে তখন আমাদের আনন্দ লাভ হয়। কিন্তু ভগবদ গীতায় উল্টো কথাটা বলছে, ভগবদ গীতায় বলছে, জয়ই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনায় এবতে। যখনই পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয়ের সান্নিধ্যে গেল সেই দিন থেকে তার দুঃখটা শুরু, দুঃখ জনায়, দুঃখের জননী। ইন্দ্রিয় যখন বিষয়ের কাছে যায় সেই দিন তার দুঃখের জনন, সেটা হচ্ছে দুঃখ শুরু হয় সেই দিন থেকে। এটা হচ্ছে যেটাই এই জড় জগতে যেটাই আমরা সুখ বলে মনে করি সেটাই আসলে দুঃখ। কিন্তু পারমার্থিক জীবনে যেটা আনন্দ সেই আনন্দ প্রত্যেক মুহূর্তে বর্ধিত হয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, এক মালা জপ করলে কেমন লাগে? আনন্দ লাগে। দুই মালা জপ করলে আনন্দ বাড়বে না কমবে? বাড়বে। চার মালা জপ করলে বাড়বে না কমবে? বাড়বে। ১৬ মালা জপ করলে বাড়বে না কমবে? ৬৪ মালা জপ করলে বাড়বে না কমবে? ডায়াবেটিস হবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে পারমার্থিক ব্যাপারটা প্রত্যেক মুহূর্তে আনন্দ অনুধি বর্ধন প্রতি পদ পূর্ণ অমৃত আস্বাদন, আনন্দের অমৃতি বর্ধিত হয় প্রত্যেক মুহূর্তে। আস্বাদন কি? আস্বাদন হয় হরিনামে রস আস্বাদন। জাগতিক ভোগ যে সুখ সেই রসটা এখনই সুখ, পরক্ষণেই দুঃখ। তাই হরিনামের যে আনন্দ সেখানে আনন্দ অমৃতি বর্ধন, আনন্দের সমুদ্র বর্ধিত হয়। ভব সমুদ্রে আছি, আমরা চলে যাব আনন্দের সমুদ্রে। আনন্দের সমুদ্র আমাদের বর্ধিত হবে। এই জড় জগতে আমরা এসেছি, এসে অনেক ভাগ্যের ফলে সাধু সঙ্গ লাভ করেছি, দীক্ষা গ্রহণ করেছি, কি জন্য? ভব সমুদ্রে থাকার জন্য না আনন্দের সমুদ্রে থাকার জন্য? আনন্দ সমুদ্রে তো যেতে হবে, ভব সমুদ্রে থেকে উঠে অন্তত আনন্দ সমুদ্রে তো নামতে হবে। কেউ যদি ভব সমুদ্রে পড়েই থাকে বলে আমি আছি তো ভালো, তাহলে তার জীবনে কোনোদিন আনন্দ সমুদ্র হবে না। তাই হরিনাম করলে, শুদ্ধ ভাবে হরিনাম করলে আনন্দের সমুদ্র বর্ধিত হয়, আনন্দামৃতি বর্ধন। আর কি, প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদন, প্রত্যেক পদে পদে অমৃত বস্তু আস্বাদন হবে। অমৃত বস্তু, অমৃত মানে কি? যা খেলে জন্মমৃত হয় না, তাই অনেকে, যেমন স্বর্গের দেবতারা অমৃত খেয়েছিলেন, তাই না? কি সমুদ্র মন্থন করে সেখান থেকে অমৃত যখন উঠল, জোর করে অসুরদের না দিয়ে দেবতারা চালাকি করে খেয়ে নিল, বা ভগবান এসে পক্ষপাতি করলো, অসুরদের দিল না আর দেবতাদের অমৃত দিয়ে দিল। কিন্তু ভগবান অমৃত খেয়েছিল জানেন? এখন কুম্ভ মেলা হচ্ছে, অমৃত পড়েছে বলে, হ্যাঁ, উজ্জয়িনীতে কুম্ভ চলছে অনেক সাথে। এই যে অমৃত দেবতারা পান করেছিল, ডিস্ট্রিবিউট কে করেছিলেন? ভগবান মোহিনীর উদ্ধারণ করে ডিস্ট্রিবিউট করেছিলেন। কিন্তু ভগবান কখনো গ্রহণ করেছেন জানেন? ভগবান আর কোটা খেয়ে দেখেননি, অর্থাৎ ভগবানের ওই অমৃতের একটুও ওনার লালসা নেই, ইচ্ছা নেই ওই অমৃত। কেন? এই অমৃত ভগবানের প্রিয় নয়, এই অমৃত মন্থন করেছে, পরিশ্রম করেছে খুব। কারা? দুইজন দেবতারা আর অসুররা খুব পরিশ্রম করেছে, মন্দার পর্বত, বাসুকীনাথ, ভগবানকে কুর্ম রূপে যেতে হয়েছে, তার পিঠে এগুলো রাখার জন্য দেবতা অসুররা কত কষ্ট করেছে। তারপরে দেবতারা খেতে চায়, অসুরকে দিতে চায় না, অসুররা খেতে চায়, দেবতাকে দিতে চায় না, একজন খেতে চায় আর একজনকে দেবে না, চিঠিং করে আর একজন আর একজনরা বাদ দিয়ে খেতে চায়। এই অমৃত দেবতারা খেল, খাওয়ার পরে কি হলো? কি হয়ে গেল? দেবতারা অমর হয়নি, মানে আমাদের তুলনায় অমর। ইন্দ্রদেবেরও মৃত্যু আছে, ব্রহ্মার পর্যন্ত মৃত্যু আছে, সবার মৃত্যু আছে, কিন্তু আমাদের তুলনায় অনেক দিন পরে মৃত্যু, সেই জন্য আমাদের তুলনায় তারা হচ্ছে অমর। কিন্তু অ্যাকচুয়ালি অমর না, তাদের লাইফ স্প্যানটা, তাদের কি বলে বেঁচে থাকার দিনটা অনেক লম্বা, আমাদের তুলনায় মনে হয় যেন অমর। কিন্তু না, আমরা শাস্ত্র থেকে জানতে পারি ব্রহ্মারও মৃত্যু আছে, ইন্দ্রদেব এক কল্প থাকে মাত্র, এক এক মন্বন্তরে, মনু রাজত্বকালে একাত্তর চতুর্যুগ, সেই সেকালে এক একটা পার্লামেন্ট গঠন হয়, আর নূতন মন্বন্তরে আবার নূতন পার্লামেন্ট, অষ্টবসু নূতন হবে, ইন্দ্রদেব নূতন হবে, সব নূতন নূতন হবে, এইরকম সব পার্লামেন্ট চেঞ্জ হয়, অর্থাৎ দেবতাদের মৃত্যু আসে। কিন্তু আর এই অমৃত পান করে করার প্রতি ভগবানের খুব একটা আগ্রহ নেই, আগ্রহ সেই কি বলে ভগবান কি মোহিনী, তিনি একবারও এই অমৃত খেয়েছে, টেস্ট করেছে, কোনো শাস্ত্রের কোথাও নেই। আবার আর এক অমৃতের কথা বর্ণনা করা আছে ভাগবত, বলবো কি অমৃত? ওই অমৃত মন্থন করেছেন, কে মন্থন করেছেন? যশোদা মা মন্থন করেছেন। কি দই মন্থন করেছে, দই মন্থন করে মাখন অমৃতের মতন টেস্ট। আর সেই মাখন যখন উত্থিত করেছে যশোদা মা, আর সেই উঠতে সেই মাখন খাওয়ার জন্য ভগবান কৃষ্ণ লুটু লুটু দধি মাখন খায়ো গোয়াল বালক সঙ্গ ধেনু চড়ায়। সেই লুকিয়ে লুকিয়ে হোক চুরি করে হোক সেই মাখন খেয়েছে, নিজে ভগবান মাখন খেয়েছে, মাখন আবার বিতরণ করেছেন, করেছেন না? আর এই মোহিনী ভগবান একবারও মাখন ওইটা অমৃত খেয়েছে, একটু খায়নি। তা মাখন ভগবান খেয়েছেন, আবার শুধু খায়নি, প্রত্যেক গোপীদের বাড়িতে বাড়িতে মাখন খেয়েছে অমৃত পান করার জন্য। একই একই অমৃত, এ হচ্ছে প্রেমামৃত, প্রেম অমৃত, গোপীদের প্রেম, আর প্রেম থেকে উত্থিত মাখন, তাদের প্রেমের দ্বারা মত মন্থন করা, আর সেখান থেকে উত্থিত মাখন, সেই মাখন পান করার জন্য ভগবান লালায়িত। চুরি করে হোক যে কোনো ভাবে হোক ভগবান সে মাখন খাওয়ার জন্য ছুটছে। এই অমৃত পান করে, প্রেমামৃত পান করলে কি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়। তাই এখানে কি অমৃতর কথা বলা আছে, প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদন। এ স্বর্গের অমৃত আস্বাদন নয়, এ অমৃত হচ্ছে প্রেমামৃত আস্বাদন। কেউ যদি হরিনাম করবে তাহলে কি অমৃত আস্বাদন করবে? প্রেমামৃত আস্বাদন করবে, প্রেম অমৃত আস্বাদন করবে, প্রেম অমৃত। যে অমৃত পান করলে গোলক বৃন্দাবনে যাওয়া যায় ভগবানের, সেখান থেকে আর ফিরে আসতে যজ্ঞত্তার নাম বর্তন্তে তদ্ধাম কর্ম। কিন্তু এই স্বর্গের অমৃত নয়, জাগতিক কোন অমৃতই নয়। স্বর্গের অমৃতের কত তুচ্ছ তার প্রমাণ আর একটা জায়গায় বর্ণনা করা আছে ভাগবতমে। ভাগবতম যখন দান করার জন্য, ভাগবত কথা বলার জন্য পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলার জন্য সুখদেব গোস্বামী রেডি হয়েছেন, পরীক্ষিতের তক্ষ দর্শনে তার মৃত্যু হবে, সেই জন্য সাত দিন মাত্র সময় ভাগবত কথা বলতে শুরু করতে যাবেন সুখদেব গোস্বামী। কাকে? পরীক্ষিত মহারাজকে। আর ঠিক সেই সময় দেবতারা পাত্রে করে অমৃত নিয়ে এসছেন, অমৃত এনে বলছেন, হে সুখদেব গোস্বামী, আমরা স্বর্গ থেকে অমৃত এনেছি, এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করে দিন, তাকে খাওয়াই দিন, তাহলে তারা মৃত্যু হবে না, অমৃত পান করলে তারা মৃত্যু হবে না, আর তার পরিবর্তে আমাদেরকে আপনি ভাগবত কথা শ্রবণ করেন। সুখদেব গোস্বামী বললেন, আরে এরা বিজাতীয় লোক, এরা সাধারণ এই জড় যে অমৃত তার সঙ্গে ভাগবত অমৃতের সঙ্গে তুলনা করছে, এরা তো বিজাতীয়, সজাতীয় নয়, বিজাতীয়। এদের ভিতরে ভক্তিভাব নেই, এদের ভিতরে ভাগবত অমৃতের মাহাত্ম্য এরা বুঝতে পারেনি, জাগতিক বস্তুর সঙ্গে এক্সচেঞ্জ করতে চাইছে, চিন্ময় বস্তুকে, ভাগবত অমৃতকে, এরা বিজাতীয় হয়ে, এদের হরি কথা শোনার যোগ্যতাই হয়নি, এদেরকে হটাও এখনই, এখান থেকে এদেরকে সরাও, নতুন আমি ভাগবত কথাই বলবো না, এরা থাকলে। তারপরে দেবতাদের তাড়িয়ে দেওয়া হল, তারপরে সুখদেব গোস্বামী ভাগবত কথা বলল। তাহলে ভাগবত কথা কত উন্নত, ভাগবত কথা কত উন্নত, যা স্বর্গের দেবতারা অমৃত নিয়ে এসছে সেটাকে তুচ্ছাতে তুচ্ছ করে তিরস্কার করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ভাগবত কথা কিন্তু আমরা যদি আস্বাদন না পাই তখন মনে হবে এর থেকে অন্য জিনিস বেশি আস্বাদন। তাই ভাগবত পূর্ণ অমৃত আস্বাদন, হরিনাম করলে কি হবে অমৃত বস্তুর আস্বাদন হবে। তাহলে কোন অমৃত বস্তুর আস্বাদন হবে? জড় রসের অমৃত আস্বাদন হবে? কেচি দাসের রসগোল্লার অমৃত আস্বাদন না, স্বর্গে অমৃতের রস আস্বাদন হবে তাও না, প্রেমামৃত আস্বাদন হবে। যশোদা মা যে প্রেম দিয়ে দধিকে মন্থন করছেন, যে প্রেম সেই মদ সেই মাখন খাওয়ার জন্য লালায়িত হয়ে আসছে, কৃষ্ণ চুরি ছুটে চলে আসছে সেটা পাওয়ার জন্য। তাই আমাদের ভিতরেও আমরা দধি মন্থন করতে পারি। দেবতারা মন্থন করেছিল, জাগতিক অমৃত পেয়েছিল। যশোদাবা মন্থন করেছিলেন, প্রেমামৃত পেয়েছিলেন। আমরা মন্থন করব, কি মন্থন করব? হরি নামের দ্বারা হৃদয়কে মন্থন করতে হবে। হরি নাম আমাদের কাছে আছে, আর এই আমাদের হৃদয়কে, হৃদয় কি অবস্থায় আছে? খুব কঠিন আছে। হৃদয় পাষাণ গোল্ল নারে, পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গোল্ল নারে, হৃদয় আমার পাষাণের মতো, প্রভুপাদ গাইছেন। এই পাষাণ হৃদয়কে যদি আমরা হরিনামের দ্বারা মন্থন করতে পারি তাহলে কি হবে? হৃদয় মাখনের মতন সফট হবে, সফট মানে নরম হবে। এখন পাষাণের মতন শক্ত, সেই জন্য হরি কথায় আগ্রহ নেই, কিন্তু যখন হৃদয় মাখনের মতন সফট হবে, কি করলে মাখনের মতন সফট হবে? কি করলে? মন্থন, হরি নামের দ্বারা মন্থন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নামের দ্বারা যখন হৃদয়কে মন্থন করবো, বারবার মন্থন করবো, পরিশ্রম করতে হবে, কষ্ট না করলে। যশোদা মা অত রাজরানী পরিশ্রম করে ঘরে বসেছিলেন, হ্যাঁ কি করেছে কিনা? নন্দরাজার স্ত্রী যশোদা রানী কত তার দাস দাসী, কিন্তু নিজে দধি মন্থন করছে, ভগবানের সেবা ভগবানের কথা শোনার জন্য নিজেকে আগ্রহ হতে হবে, অন্য কেউ করে দিলেই হবে না, নিজেকে করতে হবে, নিজেকে আগ্রহশীল হতে হবে কাজ। আমাদের একজন মহারাজ বলছে, হয় খাটো নাই কাটো, খাটো নাই কাটো, মানে মন্দিরে ভক্তি জগতে হচ্ছে পরিশ্রম করতে হবে, সবটাই আরামে আসে না। আসে যশোদা তাহলে তো ওই দাস দাসীদের দিয়েই বলতে পারতেন, তাতে কৃষ্ণে ভজন হয় না। কৃষ্ণ ভজন মানে আমাকে আগ্রহ, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, কোথায় কি হচ্ছে, আগ্রহ। আর আগ্রহ না থাকলে তো জোর করে হয় না, হয় তাই হচ্ছে নিজের যার 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 ব্যাপার তার তার। তো এটাকে যশোদা মা নিজে ভোরে উঠে কৃষ্ণের সঙ্গে শুয়ে থাকতে তো ভালো লাগছিল, কিন্তু কৃষ্ণের সেবা, কৃষ্ণের জন্য সেবা করতে হবে, এই জন্য কৃষ্ণকে বিছানায় রেখে যশোদা মা নিজে দধি মন্থন করছে। জানি কানি হিতানি তদলাল চরিতানি চ দধি নির্মন্থন কালে স্মরন্ত আগায়ত। তাই আচার্যরা ব্যাখ্যা করছেন আমাদের হৃদয়কে মন্থন করতে হবে, কি দিয়ে মন্থন করতে হবে? হরিনাম দ্বারা, হরি কথা দ্বারা, সাধু সঙ্গ দ্বারা হৃদয় মন্থন হবে। হৃদয়ে মন্থন হলে হৃদয় থেকে মাখন আসবে, আর এই মাখন খাওয়ার জন্য কৃষ্ণ আসবেন আপনার বাড়িতে চুরি করার জন্য। কেউ চায় যে আমার বাড়িতে কৃষ্ণ আসুক?
খেতে চান, আত্মগুণ দেখি। ব্রজের গোপীরা কৃষ্ণকে বলতেন, কৃষ্ণ ইশারা করতেন আমার বাড়িতে আসবে। আবার কৃষ্ণ চুরি টুরি করলে আবার তারা এসে কমপ্লেন করতে আসতো যশোদা মায়ের কাছে। কৃষ্ণ বলতে, এই তুমি আমাকে ডেকেছিলে ইশারা করলে যাওয়ার জন্য গেলাম, আর তুমি আবার মায়ের কাছে কমপ্লেন করতে আসলে কেন? বলছে, আরে কমপ্লেন নয়, একটা অজুহাত। তোমাকে কি না দেখে আমার থাকতে পারছে না, এখন তোমাকে দেখতে আসলে এমনি আসলে তো বলবে খালি আসে যায় এরা কি করে, তাই একটা অজুহাত নিয়ে কমপ্লেন নিয়ে এসেছি। আসলে এগুলো কমরা তুমি আবার আসো, আবার আসো, এই চায়। তো যে ভক্ত চায় কৃষ্ণ আমার বাড়িতে আসো, কিন্তু কৃষ্ণ যদি গেল আর বাড়িতে যদি কিছু না থাকলো তাহলে কি হবে? কৃষ্ণ যেতেন বিভিন্ন ব্রজের গোপীদের বাড়িতে বাড়িতে যেতেন, বাড়িতে দুধ দধি মাখন যা থাকতো খেতেন, ভেঙে চুরে দিয়ে আসতেন, অনিষ্ট করতেন। আর কোন বাড়িতে ঢুকে যদি যদি দেখতেন মাখন নেই, দই নেই, কিছুই নেই, তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাড়িতে অভিশাপ দিতেন, এই বাড়িতে আগুন ধরে যা, আমার খাওয়ার জন্য কিছুই নেই। আচার্যরা বলছেন, খাওয়ার জন্য শুধু টাকা পয়সা থাকলে ফ্রিজ ভর্তি করে দুধ দধি মাখন রাখলেই শুধু হবে না, এটাকে তৈরি করতে হবে। কোনটা? কোন মাখন? ভগবান এই জাগতিক মাখন নয়, যে মাখন যশোদা মা মন্থন করছেন, যে মাখন ভক্তরা তার হৃদয়ে হরিনামের দ্বারা মন্থন করছেন, সেখান থেকে মাখন উত্থিত হচ্ছে। আর সেই মাখন হবে কেমন? সফট, নরম। আর মাখনের রঙটা কেমন? সাদা ধবধবে, মাখনের মতো সাদা বলে না আমি শুনে, সাদা হৃদয়টা হবে সাদা, যেখানে যদি ভালো করে হরিনামের দ্বারা হৃদয়কে মন্থন করা হবে তাহলে হৃদয়ের নোংরা জিনিস কালো স্পট কামক্রোধ এগুলো আর থাকবে না, পুরো সাদা ধবধবে হবে, আর সফট হবে, নরম হবে। আর ভগবান তখন সেই নরম মাখনকে খাওয়ার জন্য, সেই সাদা মাখনকে খাওয়ার জন্য ভগবান যাবে, তার জন্য রেডি করে রাখতে হবে। তাই প্রতি পদ পূর্ণ অমৃত আস্বাদন, অমৃত বস্তু আস্বাদন হবে, কি করলে? হরিনাম করলে। অমৃত বস্তু, যে অমৃত কৃষ্ণ পান করার জন্য লালায়িত, সেই অমৃত পান আমরাও করতে পারব, কৃষ্ণ আমাদের জন্য। কারণ কৃষ্ণ খেয়েছেন, বাঁদরকে খাওয়াইছেন, আমাদের মতো বাঁদরের বাঁদররাও আমরা সেই অমৃত আস্বাদন করতে পারবো যদি কৃষ্ণের দলে থাকি, হরিনাম করি। ভগবান যেটা বলছে পূর্ণ অমৃত আস্বাদন, আর কি লাস্টে সর্বাত্ম স্নাতনম, অর্থাৎ যেমন আমরা ভালো সাবান দিয়ে যদি আমরা স্নান করি তখন শরীরটা কেমন ফ্রেশ লাগে না, ঠিক সেরকম কেউ যদি কৃষ্ণ নাম কীর্তন করবে তাহলে সমস্ত কলুষতা থেকে সে পরিষ্কার হয়ে শুদ্ধ হতে পারে। সর্বাত্ম স্নাতনম, সমস্ত কিছু থেকে স্নান করে উঠে যেতে উঠে আসতে পারে। তাই এটা হচ্ছে কৃষ্ণ নামের শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে যেটা কয়টা রেজাল্ট, সাতটা, সাতটা ফল আমরা লাভ করতে পারি। চেত দর্পণ মার্জনম ভব মহাদারাগ্নি নির্বাপনম শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দানুভূতি বর্ধনম প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্ম স্নাতনম। অর্থাৎ লাস্টে কি হবে? সব কিছুর কলুষতা থেকে স্নান করে আমরা জেগে উঠতে পারব, সর্বাত্ম স্নাতনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন। এই কৃষ্ণ নাম সংকীর্তন করলে আমাদের এতগুলো ফল আমরা লাভ করতে পারি। এই জন্য ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, অর্চন করতে হবে না,
শুধু ঘরে বসে হরিনাম করলে এই করলাম। এই হরিনাম কিভাবে করতে হবে এই সম্পর্কে সচিন নন্দন স্বামী মহারাজ বললেন, হরিনাম এত ফল লাভ হবে কি করলে, আগ্রহ এবং মনোযোগ সহকারে জপ করতে হবে। তিনটে পন্থা সচিন নন্দন স্বামী বলছেন, কি পন্থা? আগ্রহ ও মনোযোগ সহকারে জপ। দ্বিতীয়টা হচ্ছে জপকালীন সময় মন্ত্রের অর্থ অনুধাবন করা। যখন আমরা জপ করি তখন অন্য কিছু চিন্তা করি, কি চিন্তা করতে হবে, এই নামের অর্থ কি বলছে, হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি, কি মহামন্ত্রের অর্থ, হে ভগবানের আল্লাহগিরি শক্তি কৃপা করে আমাকে আপনার সেবায় নিযুক্ত করো, এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ। তা যখন আমরা জপ করব তখন এই ভাবটা থাকতে হবে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান আপনার সেবায় আমাকে নিযুক্ত করো, এই গণটা সেই অর্থটার কথা চিন্তা করতে হবে। আগ্রহ মনোযোগ সহকারে জপ, অর্থের কথা মনে করে করে জপ, আর কি হৃদয় উচ্চারিত অনুশোচনা সহকারে জপ। হৃদয়ে অনুশোচনা আর হৃদয় উচ্চারিত ভাবে হৃদয় থেকে জপ করতে হবে, হৃদয় দিয়ে বলে না হৃদয় দিয়ে ভালোবাসা জপটা করতে হবে, হৃদয় দিয়ে ভালো জপ করতে হবে আর অনুশোচনা সহকারে জপ করতে হবে। নিজের খারাপ জিনিসগুলোর কথা তার জন্য অনুশোচনা করতে হবে, কত আমার জীবন সদা পাপের রত নাহিক পুণ্যের লেশ, পরে উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী পর দুঃখে দুঃখী, পর সুখে দুঃখী আমি পরের সুখ দেখলে দুঃখ অনুভব হয়, এরকম সে অনুশোচনা করতে হবে। সদা মিথ্যা ভাষি পর সুখে দুঃখ, অশেষ কামনা রীতি মাঝে মোর কথি দম্ভ পরায়ণ, মদমত্ত সদা হিংসা গর্ব বিভূষণ, এগুলো অনুশোচনা। এগুলো যে আমার এই খারাপ গুণ আছে তার জন্য অনুশোচনা করতে হবে, কিছু খারাপ কাজ করেছি জীবনে তার জন্য অনুশোচনা করতে হবে, ঠিকভাবে ভজন সাধন করিনি সময়টা শুধু বাজে কাজে নষ্ট করে দিয়েছি তার জন্য অনুশোচনা করতে হবে, এরকম অনুশোচনা ভাবে যখন জপ হবে তখন জপের ফল হবে। ভক্তি বিনোদ ঠাকুর তিনটে জাদুকরী সূত্র দিয়েছেন জপ করার জন্য, তিনটে জাদুকরী সূত্র রয়েছে। একটা হচ্ছে জপ করতে হবে কিভাবে, একা একা ঘরের কোণে কারোর সঙ্গে নয়, তা শুদ্ধ ভক্ত সঙ্গে জপ করতে হবে, জপটা হবে সাধু সঙ্গে কৃষ্ণ নামে সাধু সঙ্গে জপ করার চেষ্টা করবে, শুদ্ধ ভক্ত সঙ্গে জপ। আর কি জপের শান্তিপূর্ণ নিবৃত স্থান, দ্বিতীয়টা হচ্ছে জপ করার সময় একটা শান্তিপূর্ণ জায়গা, নিরালা নিরিবিলি শান্তিপূর্ণ জায়গা বেছে নিতে হবে, সেখানে জপ করতে হবে। আর কি একটি দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব মানে এই জপ করতে বললাম একটু পরে উঠে গেলাম, এই জপ করলাম আবার ওই দিকে গেলাম, না জপ করতে বসবো একটা প্রতিজ্ঞা নিয়ে, না উঠবো না অন্তত আধা ঘন্টা, আমি এক নাগাড়ে জপ করবো তারপরে, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে, তারপরে টুকে যান সেটা আলাদা, কিন্তু প্রত্যেকবার একটা প্রতিজ্ঞা, না একটা মামুলি ভাব এই বসলাম এই উঠলাম এই গেলাম এই গেলাম। এইভাবে দেখা যায় আমাদের হরিনামের আমরা ফল লাভ করতে পারি যদি এগুলো আমরা অনুশীলন করি। দ্বিতীয় নম্বর শ্লোক, আস্বাদন করার আগে কারণ তিন দিন সেমিনার হবে। আজকে আমি ভাবছি দুটো শ্লোক বলবো, কালকে দুটো শ্লোক বলবো, আর পরশু দিন চারটে শ্লোক। এইভাবে আমরা সেমিনার করি। তা আজকে একটা শ্লোক এখানে মোটামুটি আলোচনা হলো। দ্বিতীয় নম্বর শ্লোক মহাপ্রভু যখন দ্বিতীয় শ্লোক ব্যাখ্যা করতে যাবেন তখন বলছেন, উঠিল বিষাদ দৈন পড়ে আপন শ্লোক, যার অর্থ শুনি সব যায় দুঃখ শোক। যে শ্লোকের অর্থ শুনলে দুঃখ শোক চলে যাবে। মহাপ্রভুর ভিতরে যখন দৈন ভাব আসলো, বিষাদ ভাব আসলো, তখন তিনি এই শ্লোকটা পড়তে শুরু করলেন। কি শ্লোক? দ্বিতীয় নম্বর শ্লোক। সবাই আমরা একসঙ্গে বলতে পারি, হাত জোর করে বলুন, নাম নাম কারে বহুধা নিজ সর্বশক্তি স্থান পিতা নিয়মিত স্মরণে না কাল এটা দৃষ্টি তব কৃপা ভগবান নামাভি দুর্দৈব নিধি শুনিয়া জনি নানুরাগ। দ্বিতীয় নম্বর শ্লোকের অর্থ হচ্ছে এরকম, হে পরমেশ্বর ভগবান, তোমার নামই জীবের সর্ব মঙ্গল বিধান করে, এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ, সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ, সেই নাম স্মরণের স্থান কাল পাত্র ইত্যাদি কোন রকম বিধি বা বিচার করনি। হে প্রভু, জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ, তথাপি আমার এমনই দুর্দৈব যে সেই নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামেও আমার অপরাধ জন্মায় না। অনেক লোকের বাঞ্ছায় অনেক প্রকার কৃপাতে করিল অনেক নামের প্রচার। অনেক লোকের অনেক বাঞ্ছা, যেহেতু বিভিন্ন মানুষের বাসনা ভিন্ন, তাই তুমি কৃপা করে তোমার অনেক নাম প্রচার করেছ। খাইতে শুইতে যথাযথ নাম লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাই অনুরাগ। খাইতে শুইতে যেখানে সেখানে হে প্রভু আপনার নাম গ্রহণ করা যায়, কাল দেশ নিয়ম নাই সমস্ত সিদ্ধি হবে এই হরিনাম করলেন, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। হে প্রভু, আপনি সমস্ত শক্তি নামের ভিতরে দিয়েছেন, কিন্তু আমার দুর্দৈব নামে আমি একটু অনুরাগ করবেন। তাই এই হচ্ছে দুটো, এই শ্লোকের ভিতরে দুটো বস্তু উল্লেখ করা আছে। একটা হচ্ছে নামের ভিতরে সমস্ত শক্তি অর্পণ করা, প্লাস নাম সুলভ করা। ভগবান নামের ভিতরে সমস্ত শক্তি দিয়েছেন, নাম গ্রহণের কোনো কালাকাল বিচার করেননি, যে কেউ যে কোনো সময় হরিনাম করতে পারে, এত সহজ করে দিয়েছে। আর দ্বিতীয় সেকশনে কি বলছে, এত সুলভ হওয়ার সত্ত্বেও আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ, আমার ভিতরে কিছু ত্রুটি আছে, আপনার নামের এত সুলভতা, আপনার নামের ভিতরে এত শক্তি, কিন্তু আমার কি হয়েছে, আমার দুর্দৈব ফলে আমার এই নামের প্রতি একটু অনুরাগ জন্মাচ্ছে। এই শ্লোকের বিচার্য বিষয় হচ্ছে এই, নাম সুলভতা নিয়ে আলোচনা, আর আমাদের কি কি দুর্দৈব। মহাপ্রভু দৈন্য ভাবে বলছেন আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। আসলে মহাপ্রভুর দুর্দৈব নয়, আমাদের বর্তজীবের দুর্দৈব কি সেটা আমরা এই শ্লোকে বিচার করব, কি কি দুর্দৈব যার ফলে আমরা
নামের প্রতি আমাদের অনুরাগ আসে। ভগবান নামের ভিতর সমস্ত শক্তি দিয়েছেন, নাম উচ্চারণ করার কোন সময় কোন বিধি নিষেধ করেননি, কিন্তু আমার অনুরাগ নেই। কেন অনুরাগ হচ্ছে না, আমার নামের প্রতি আসক্তি হচ্ছে না কেন? সেটা হচ্ছে আমার দুর্দৈব। মানে কি কি সেই দুর্দৈব, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। এই নাম যে কোনো সময় করা যেতে পারে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। খাওয়ার সময় শোয়ার সময় চলতে ফিরতে রাত বারোটা একটা দুটো তিনটে যে কোনো সময় নাম করা যায়, কিন্তু আপনি অর্চন সবসময় করতে পারবেন না, যজ্ঞ সবসময় করা যাবে না, তিথি নক্ষত্র, তারপরে ধ্যান একটা বিশেষ জায়গায় দরকার, হাট বাজারে ধ্যান করা যাবে না, কিন্তু হরিনাম হাট বাজারেও করা যাবে। সেই জন্য হরিনাম সহজ করে দিয়েছে, সমস্ত শক্তি দিয়েছে, আবার সহজ করেও দিয়েছে, কিন্তু আমার দুর্দৈব নামে নাহি। ভগবান এত দুর্লভ বস্তু এত সুলভে দিলেন, গোলক বৃন্দাবন থেকে গোলকের প্রেমধাম হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তন সবার দ্বারে দ্বারে সহজে বিতরণ করলেন, কিন্তু দুর্লভ বস্তু সুলভে দিলেন, কিন্তু আমার খারাপ স্বভাবের জন্য এ নামের প্রতি একটু অনুরাগ হচ্ছে না। কেন অনুরাগ হচ্ছে না? কারণ এ নামের প্রতি আমার অপরাধ। নামের প্রতি যে অপরাধ, সেই অপরাধের ফলে আমার এই অবস্থা হয়েছে, যাতে আমি এই অনুরাগ পাচ্ছি না। মহাপ্রভু বলছে চৈতন্য চৈতন্যের মধ্য লীলায়, প্রভুর কয়ে জানকে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সহকার, কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নবমীর ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, সমস্ত পাপ নষ্ট করে। একটা কথা প্রচলন আছে, এক কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর শ্রাদ্ধ নাই তত পাপ করে। এখানে ঠিক সেরকম কথা বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নবমীতা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুনশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে ব্রাহ্মণে উদ্ধারে। এই জিহ্বা স্পর্শে এই ব্রাহ্মণ চণ্ডাল সবাইকে সে উদ্ধার করে দিতে পারে, এত পাওয়ার আছে এই নামের ভিতর। কিন্তু আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ, কিন্তু আমার দুর্দৈব নামে একটু অনুরাগ হচ্ছে না। কি দুর্দৈব? উদাহরণ দেওয়া হয়েছে যে, যেমন একটা মাতাজি যদি পুকুর থেকে কলসি করে জল নিয়ে বাড়িতে আসে, আর বাড়িতে এসে দেখলো কলসিতে একটু জল নেই, তার থেকে কি প্রমাণ হয়? কলসি ভালো আছে না ছিদ্র আছে? ছিদ্র আছে। একটা ছিদ্র যদি থাকে তাহলে সব জল শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের একটা না, গুনে গুনে দশটা ছিদ্র আছে। কি সে দশটা ছিদ্র? কি দশবিধ নাম অপরাধ। এই জন্য শাস্ত্রে কি বলা হয়েছে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কিন্তু আমরা কি করি, অপরাধ যুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম। এই জন্য চৈতন্য চৈতন্যতে বলা হয়েছে, হেন কৃষ্ণ নাম যদি লয় বহু বার, নহে প্রেম নহে অশ্রুধার। এই কৃষ্ণ নাম একবার নয়,
একবার নাম নিলে, এক কৃষ্ণ নামে সর্ব পাপ নয়, একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। একবার কৃষ্ণ নাম নিলে যদি সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, একবার নয় অনেকবার নেওয়া হল, নহে প্রেম নহে অশ্রুধার, কিন্তু কৃষ্ণ প্রেম হলো না, চোখে এক ফোঁটা জলও আসলো না, তাহলে কি বোঝা যাবে, কি বোঝা যাবে? কলসিতে ছিদ্র আছে জল নেই, কলসিতে জল নেই মানে কি ছিদ্র আছে, হরি নামে রেজাল্ট পাচ্ছে না মানে কি কি আছে অপরাধ আছে। তাই হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, এই কৃষ্ণ নাম যদি একবার নয়, একবার নাম নিলেই প্রেম হওয়ার কথা, একবার নাম নিলেই চোখে জল আসার কথা। আপনারা জানেন সুবুদ্ধি রায়ের নাম শুনেছেন, জমিদার সুবুদ্ধি রায় ছিলেন, আর সুবুদ্ধি রায়ের রায় যখন জমিদার ছিলেন তার আন্ডারে কাজ করছিলেন হোসেন শাহ, আর ও যখন অন্যায় করে কিছু কাজ করার জন্য পুকুর খোঁড়ার জন্য টাকা দিয়েছিল সুবুদ্ধি রায়, তখন ওই টাকাগুলো সব নয়সয় করে ফেলেছিলেন, জানতে পেরে সুবুদ্ধি রায় চাবুক মেরেছিলেন কাকে, হোসেন শাহকে, পিঠে দাগ হয়ে গেছে। পরবর্তীকালে হোসেন শাহ যখন বাংলার নবাব হয় তার বেগম যখন জামা খুলেছে দেখছে পিঠে চাবুকের দাগ, বলছে দাগ কিসের, বলছে এটা হচ্ছে চাবুকের দাগ, কে চাবুক পেয়েছে, বলছে সে একটা কাহিনী, সুবুদ্ধি রায় এখন দেখছো যে জমিদার, সেই আমার তার আন্ডার আমি এক সময় কাজ করতাম, সে আমার বাবার মতন, আমি একবার অন্যায় করেছিলাম ওই জন্য আমাকে সে চাবুক মেরেছিল। বেগম মুসলমান বেগম, সে বলছে আরে তোমাকে যে চাবুক মেরেছে আর তুমি এখন বাংলার নবাব সত্য, সে এখনো বেঁচে আছে, মেরে ফেলো আগে তাকে, বলছে না সে আমার বাবার মতো শাসন করেছিল বলে আজ আমি এত বড় হতে পেরেছি, বলছে ওইসব শুনবো না, ওই যে তোমাকে চাবুক মেরেছে তাকে আমি চোখে দেখতে চাই না, সে তাকে মারতেই হবে, বলছে না না মার কি করে মারতে পারি। তখন আলোচনা হলো ঠিক আছে সম্ভ্রান্ত ব্যক্তির জাতি নাশ করা মানে তার মৃত্যুর সমান, তখন তাকে সেই সুবুদ্ধি রায়কে কি করলো জোর করে ধরে করোয়ার জল পানি খাওয়াই দিয়ে তাকে জাতি নাশ করে দিল। সুবুদ্ধি রায় পাগলের মতন হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে কাশীতে গেলেন, কাশীতে পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করলেন আমার প্রায়শ্চিত্ত কি হবে, আমি ইচ্ছা করে ধর্ম ত্যাগ করে নি। তখন তার সব শুনে বলল ঘিটাকে খুব গরম করে করতে হবে, তো ফুটন্ত ঘি করে সেই ফুটন্ত ঘি খেয়ে আপনাকে জীবন ত্যাগ করতে হবে, আপনি মারা গেলে পরের জন্মে আপনি আবার হিন্দু হতে পারবেন। সুবুদ্ধি রায় কান্না করে বলছে না 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 আমি তো এই জন্মেই আমি প্রায়শ্চিত্ত করতে চাই, মরে যেতে চাই না। আর একজনের কাছে গেল, কেউ বলো যজ্ঞে কুণ্ডে মাথা নিচু করে দিয়ে পা উপর করে দিয়ে থাকতে হবে, এভাবে আপনি দেহ ত্যাগ করবে তারপরে হিন্দু করে জন্ম হবে, বলছে আরে আমি দেহ ত্যাগ না করে প্রায়শ্চিত্ত করতে চাই। তারপরে একজন একজন লোক বললেন এ সুবুদ্ধি রায় গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ থেকে তিনি এসেছেন এই বেনারসে, আপনি তার কাছে প্রায়শ্চিত্তের উপায় জিজ্ঞাসা করুন। তখন উনি ছুটে ছুটতে ছুটতে চলে গেলেন মহাপ্রভুর কাছে, যে বললেন প্রভু আমি ইচ্ছা করে জাতি নাশ করিনি, তা আমাকে জোর করে জাতি নাশ করে দেওয়া হয়েছে, আমি আবার জাতিতে আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আপনি একটা ব্যবস্থা করুন কি সেই প্রায়শ্চিত্ত। মহাপ্রভু বললেন তোমাকে তপ্ত ঘি খেয়ে মরতে হবে না, হেট মুন্ডে মাঠলা হয়ে তোমাকে জীবন ত্যাগ করতে হবে না, কি করতে হবে এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে।
এই হচ্ছে তোমার প্রায়শ্চিত্ত।
তুমি একবার কৃষ্ণ নাম করবে, তোমার যত প্রায়শ্চিত্ত সব তোমার করা হয়ে যাবে, অর্থাৎ তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে একবার কৃষ্ণ নাম করবে। আর একবার যখন কৃষ্ণ নাম করবে তোমার কৃষ্ণ প্রেম হবে, এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। তা দুইবার নামে কৃষ্ণ প্রেম পাওয়ার কথা। তা আমরা কতবার করেছি, কেউ 10 বছর 20 বছর ধরে আমরা হরি নাম করছি, করছি না? প্রেম হয়েছে, চোখে জল এসেছে, কেন আসেনি? হ্যাঁ, আমরা ভক্ত হয়েছি কিছু পাওয়ার জন্য নাকি না পাওয়ার জন্য? হ্যাঁ, কি পাওয়ার জন্য? ধনম দেহি জনম দেহি, না ধনম না জনম না সুন্দরী কবিতা বা জগদীশ্বর কাম, এগুলো চাই না। কিন্তু একটা চাই তো, কি চাই? কৃষ্ণপ্রেম। অম জন্মনি জন্মানীশ্বরে ভবদার ভক্তির অভুত অভুতকে ভক্তি চাই। কিন্তু এত কষ্ট করলাম, নিরামিষ খেলাম, আত্মীয় স্বজনের বাড়ি গেলাম না, রাস্তাঘাটে খাওয়া দাওয়া করলাম না, আবার একটি কৃষ্ণ প্রেমও পেলাম না, কি হবে? না এদিকে হলো না ওদিকে হলো, গাধা না ঘরকা না ঘাটকা, কোনো কাজে হবে। আসমান সে টপকে খাজুর সে আটকে, আকাশ থেকে পড়ে গেল খাজুর গাছে আটকে গেল, কোনো না আকাশে না মাটিতে কোনো জায়গায় হলো না। আমাদের তার অবস্থা সেরা, আমরা ভক্ততে এসেছি, ভক্তি জগতের জন্য কোনো সিনসিয়ার নেই, তাহলে কি কিছু পাবো? হাতে হেরি কেন পাবো, মানে হাতে হেরি কেন পাবো, আর কি পেতে পারে? শুধু তিলক করলে, শুধু কণ্ঠিমালা ধারণ করলে কি পাওয়া হয়ে গেল? ইস্কন থেকে দীক্ষা নিয়েছি, জয় পতাকা স্বামী সদ্গুরুদেব তার কাছ থেকে দীক্ষা, ওই রকম স্টাম পেলে কোটি কোটি জন্ম হলে ফুটো পয়সা লাভ হবে না। কাজের কাজ করতে হবে, লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি ভিতরে অত্যাচার, গোড়া ধরে চুরি, শুধু লোক দেখানো আমি ভক্ত হয়ে গেছি, আমি সাধু, সাধুর স্টাম মেরে কিছু হবে? একটা লোক দোকানদার, হ্যাঁ, সেখানে আরেকজন চুরি করতে এসছে, তা ওরা বলছে মানে ভিতর ভিতর থেকে ও জিজ্ঞাস করছে, গোপাল গোপাল কে তার আগে কি বলছিল, হরিহর হরিহর, কেশব কেশব কেশব, হ্যাঁ, বাইরে থেকে জিজ্ঞাসা করছে একজন, বাইরে চোর আছে আর একজন চোর ভিতরে আছে, ভিতরে যে আছে তাকে বাইরে থেকে সে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কেশব কেশব, মানে ভিতরে যারা আছে দোকানদারটা তারা কেমন লোক? তখন এই উপর থেকে বলছে, গোপাল গোপাল গোপাল, মানে গোপাল মানে সাধারণ গোপাল, সাধারণ ভোকাল লোক বেশি, হ্যাঁ, আর বাইরে থেকে সে বলছে হরিহর হরি হরি, হর হর, হ্যাঁ হর হর, তুই চুরি করবে? এ বলছে হরি হরি, হ্যাঁ চুরি করবো চুরি করবো। তা বাইরের লোকেরা ভাবছে না ও কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু ভিতরে আসলে চুরি করার পদে বাইরের থেকে লোক জিজ্ঞাসা করছে, বাইরের যে চোরটা কেশব কেশব বলছে, মানে আসলে ভিতরে কারা, তার উত্তর ভিতর থেকে দিচ্ছে, গোপাল গোপাল, সাধারণ গোপাল, মানে বেশি বোকাল, ভালো খুব বুদ্ধিমান ভাই। তারপরে বলছে কি চুরি করবে হরি হরি, হর হর চুরি করে। এইভাবে একটা বিরাট কারসাজি চাচ্ছে, কিসের কারসাজি আছে? চোরের কারসাজি, কিন্তু বাইরের লোকেরা হচ্ছে হরি নাম হচ্ছে। তাই এরকম আমাদের কাজ না হয়, আমরা হরে হরে কৃষ্ণ করছি আর ভিতরে চুরি করছি, তাহলে কিছু লাভ হবে? চুরি করার ফন্দি রূপে কেউ অনেক সময় মনে করে স্টাম্প পাওয়ার জন্য, না ইসকনের দীক্ষিত হয়ে গেলে স্টাম্প হয়ে গেল ভালো লোক বলে সবাই জানে, হ্যাঁ এখন আমি যত অন্যায় করতে পারি, হ্যাঁ না, তাই সেই জন্য এটা ঠিক নয় যেটা লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোড়া ধরে চুল। গৌর আমার মুখে বললে নাহি চলে, গৌরের আচার গৌরের বিচার করলে ফল ফলে। শুধু গৌরাঙ্গ মহাপ্রভু আমি তোমার বললে মুখে মুখে বললে হবে না, বা সাজিয়ে দিলাম আমি গৌরের লোক বলে যা সাজিয়ে দিলাম তিলক করে নিলাম তাই বললে হবে না, গৌরের আচার গৌরের বিচার করলে ফল। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, আর সব নাম মান তো সেই নামে পাও। গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষাটাকে অনুসরণ করতে হবে। এখানে বলা হচ্ছে যে আমরা কিছু পেতে চাই, কি পেতে চাই? কৃষ্ণ প্রেম পেতে চাই। দুর্লভ জীবন পেয়েছি, হরি ভজন করতে এসেছি কিছু পাওয়ার জন্য। মহাপ্রভু শিক্ষা দিলেন মম জন্মানি জন্মানীশ্বরে ভগবতার ভক্তির অহত কি ভক্তি চাই। তো ভক্তিটা পেতে গেলে সেটাকে কি পন্থায় কিভাবে প্রেম পাওয়া যায় সেটা জানতে হবে। সেই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, এই কৃষ্ণ নাম যদি একবার নয় অনেকবারও নেওয়ার ফলেও তার রেজাল্ট হলো না। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নয় প্রেম নহে অশ্রুধার। এত মাহাত্মপূর্ণ হরিনাম, দোলকের প্রেম দরকার, একবার নয় অনেকবার নাম নেওয়ার ফলে একবার চোখে জল আসলো না, প্রেম হলো না। বরঞ্চ আমাদের কি হয়, প্রেম হলে তো গা কাঁপায়, আমাদের গাটা আরো ঠান্ডা হয়ে যায়, মানে খুব বেশি যায়, তাই কি না? প্রেম আসলে তো গাটা কম্প, অশ্রু কম্প, পুলক কম্পিত হয়। আর হরিনামে আমাদের অন্য রেজাল্ট আসে, কি নাম? এমনি সময় ঘুম আসবে না, জপমালাটা হাতে দিন দেখবেন ঘুম করে। এমনি সময় দেখবেন দোকানপাটে সবসময় আমার টাইম নিয়ে যাবো, যদি হরি কথার সময় হবে তখন দেখবেন কত কাজ বেড়ে যায়। এই কাজটা না করলে তো না, এই কাজটা করে তারপরে যাই কাজটা রই করতে করতে দেখা গেল হরি কথা এমনি সময়। সেই জন্য দেখা যাবে এমনি সময় সিনসিয়ার, কত সংসারের ব্যাপারে দেখবেন কত দায়িত্বশীল। আমি দেখছি স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা যত যায় এখন বাচ্চাকে একদম নয়টা যে ছয়টা টাইমলি রেডি করতে হবে, বাবা মা সারা ফ্যামিলি সবাই রেডি হয়ে থাকে বাচ্চাকে, কেন বাস যদি মিস হয়ে যায় তাহলে ছেলে যেতে পারবে না, তার জন্য সবাই সচেতন। আর এক বেলায় কোনো সচেতন কেন? সেই জন্য নামের রেজাল্টটা তাই। কৃষ্ণ নামে প্রেম হওয়ার কথা কেন? আগ্রহ থাকলে তো আসবে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বিষ তাতে না হয় অঙ্কুর, যেহেতু কৃষ্ণ নাম এতে বীজ হয় ও অঙ্কুর কেন হচ্ছে না? নাম করছি, পরিশ্রম করছি, সময় দিচ্ছি হরিনামের জন্য, পূজা পাঠ কত কিছু করছি, কিন্তু নামের রেজাল্টটা আসার কথা ওটা হচ্ছে, ভিতরটা ক্লিন হচ্ছে না, ভিতরটা আরো নোংরা ঢুকে যাচ্ছে। বিচার করে দেখা যায় আগে হরিনামে যতটা আনন্দ পেতাম এখন আনন্দটা বেড়েছে না কমে গেছে? মানে বাবা প্রথম দিকে কত আগ্রহ, দীক্ষা নেওয়ার সময় ও হ্যাঁ বেশি করে জপ করো, এখন দীক্ষা হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, এখন অনেক জপ হয়ে গেছে, এখন তখন মনে হয় গুরুদেব যদি ষোলো মালা না দিয়ে যদি চার মালা দিত তাহলে ভালো হতো অনেকে আমরা মনে করি। সেই জন্য জপের সময় আনন্দ নয়, জপটা শেষ হলে আনন্দ। জপটা শাস্ত্রে বলছে
তুণ্ডে তাণ্ডবিনী বিতনুতি তুণ্ডা বলে লব্ধায়, যখন হরিনাম আমার জিহ্বায় কীর্তন হয় তখন অসংখ্য জিহ্বা পাওয়ার ইচ্ছা করে। কর্ণ করে করম মেনে কর্ণ অর্বুদে বসবেন, কানে যখন হরিনাম প্রবেশ করে অসংখ্য কান পেতে ইচ্ছে করে। চেতনায় যখন হরিনাম প্রবেশ করে চেত প্রাঙ্গনে সঙ্গিনী বিজিতে সব ইন্দ্রিনাম কৃতি, সম ইন্দ্রিয় সমস্ত বহির্মুখতা সব অন্তর্মুখী করে দেয়। নো জানে জনিতা কি অমৃত মিতম কৃষ্ণেতি বর্ণদান, কে জানে কত অমৃত দিয়ে এই কৃষ্ণ এই নাম দুটো তৈরি হয়েছে। আমাদের কাছে সেরকম লাগছে যদি আয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ পালিশ। যদি কৃষ্ণ কথা হয় তখন ঘুম পায়, ইচ্ছে করে না, কিন্তু যদি খারাপ কথা হয় তখন আর তাড়াতাড়ি অংশগ্রহণ করা, যোগদান করা, কিছু বলা। যদি হয় অসৎ কথা ঘুমেতে জিয়াল কথা, ঘুম ইচ্ছা হলেও ঘুম থেকে জেগে উঠে তারপরে যোগদান করতে ইচ্ছে করে, হ্যাঁ তারপরে কি বললো, নোংরা কি কথা হলো, নোংরা কথা ছেলে মেয়ের সঙ্গে কি নোংরা কি করলো, বলতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। কেন? অনর্থ, ভিতরে অনর্থ। শুদ্ধ ভাবে জপ না হলে এই অনর্থ গুলো যাবে না, না গেলে এইগুলোই খারাপ গুলোতেই ভালো লাগবে। দুই প্রকারের কাক, তা একটা আছে একটা কাক আর একটা ককি। হ্যাঁ ককি প্রেমাম্র, হ্যাঁ মুকুল খায়, হ্যাঁ আমের সুন্দর মুকুল কোকিল খায়, আর কাক কি খায়, নোংরা ঘাটে যেখানে নোংরা আছে। তা আমাদের দুই প্রকারের মাছি আছে, একটা আছে মৌমাছি আর একটা আছে বিস্তার মাছি। তো মাছি সেটা একটা মেন্টালিটি, উপরে সবাই আমরা ভক্ত কিন্তু ভিতরটা বিভিন্ন জনের বিভিন্ন ভাব থাকতে পারে, সেটাকে রেকটিফাই করা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের ভাবটা খারাপ দিকে না যায়, ভালোর দিকে যেন যায়। সমালোচনা নিন্দা মত বলে খুব আনন্দ লাগে, সেটাকে যতটা নিন্দা নাই নিত্যানন্দ সেবকের মুখে, অহর্নিশি গৌরাঙ্গের গুণ গায় সুখে। তা বলার উদ্দেশ্য হচ্ছে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরোদ্যম হচ্ছে না, ওই ফালতু শুকনো জায়গায় হয়ে যাচ্ছে। অপরাধ তাহাতে প্রচুর, অপরাধ কি অপরাধ, দশবিধ নাম অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বিভিন্ন প্রকার অপরাধ আছে। অপরাধ যারা যত সিনসিয়ার তারা অপরাধ সম্পর্কে তত সচেতন হয়, অপরাধ নিয়ে অত ভয় পায়, সব থেকে ভয় পায় অপরাধ এই বিষয়ে যারা যত উন্নত। সেই জন্য বলা আছে সাধু সাবধান। কেউ বলতে পারে সাধুকে সাবধান কেন বলা হচ্ছে, চোর ডাকাত বদমাইশ তাদেরকে সাবধান বলা হবে, সাধু সাবধান কিসে? আপনি যদি মাটিতে দাঁড়িয়ে আছেন এখান থেকে পড়ে যান কি হবে, একটু ব্যথা লাগবে। যদি এক তালার উপর থেকে পড়ে যান হাত পা ভাঙবে, যদি 50 তালার উপর থেকে পড়ে যান সোজা পটল তুলতে যান, তাই কি? সাধু অনেক ভাগ্যের ফলে সাধু জীবন লাভ করেছে, অনেক ভাগ্যের ফলে সদ্গুরুদেব লাভ করেছে, অনেক ভাগ্যের ফলে এই ভগবত ভজন উন্নত এই লক্ষ্য জিনিসটা সে পেয়েছে। ভালো জিনিস পাওয়ার পরে ও সব যদি ফেলে দেয় তাহলে কি 50 তলা থেকে পড়ে যাওয়ার, একদম সোজা পড়ে যাওয়ার। এই জন্য সাধুদের বলা আছে সাবধান, দুর্লভ জিনিস যেটা পেয়েছেন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো, মামুলি ভাববেন না, নেকি জিনিস ভাববেন না, কোটি কোটি টাকা দিয়ে এটা কেনা যায় না, কৃষ্ণ ভক্তির অস্বাভাবিকতা মতে প্রিয়তা যদি কোথাও বিলম্বতে কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ যদি কোথাও থাকে, কোথায় থাকে কৃষ্ণ ভক্তি লাভ কোথায় পাওয়া যায়? সাধু সঙ্গে। আর সেই সাধু সঙ্গে করার জন্য কি আগ্রহ থাকা দরকার? অনিচ্ছা সত্ত্বে যেতে হবে না, তত্র লৌল মূল্য বেকলাম, তখন সেটা লোভ রূপ মূল্য দিয়ে কিনতে হবে। লোভ মানে লোভ, যেমন ওই জায়গায় গেলে 1 কোটি টাকা পাওয়া যাবে, লোভ থাকবে না যাওয়ার জন্য? তা সাধুর সঙ্গে এরকম লোভ থাকতে হবে, 1 কোটি না, তাতে কোটি কোটি টাকার মূল্যবান বস্তু পাওয়া যায়, কি কৃষ্ণ প্রেম পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? শুধু সাধুর কাছে বসলে সাধুর সঙ্গে হয় না, হয় সাধুর কাছে তো মশাও বসে, বসে না সাধু সঙ্গে হয়? ভগবত ধামে যায় না, শ্রদ্ধা সরকারে হরি কথা শুনলেই সাধু সঙ্গে। তাই হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রু ধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাতে না কৃষ্ণ নামের বীজ হচ্ছে না। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, আর অপরাধটাকে বিচার করতে হবে। কার কার মনে আছে 10টা নাম অপরাধ মুখস্থ আছে আর তুলন দেখি? সব ভক্তদের যারাই হরি নাম করে সবারই 10-10টা নাম অপরাধ মুখস্থ থাকা উচিত, একদম কি বলে মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ ঠোঁটের গোড়ায় থাকা দরকার। কারণ কি, যারা জপ করে জপের জন্য সাবধানতা অবলম্বন করার জন্য অবশ্যই 10টা নাম অপরাধ মুখস্থ রাখা। এই যে অনেক মন্দির আছে শিক্ষাষ্টকম সুরত প্রত্যেক দিন পাঠ করা হয়, আর 10টা নাম অপরাধ প্রত্যেক দিন পাঠ করা হয়। সে সব গৃহস্থ ভক্তদেরই আমার মনে হয় উচিত এটাকে অনুসরণ করা, শিক্ষাষ্টকম পাঠ করা আর 10টা নাম অপরাধ উচ্চারণ করা প্রত্যেক দিন দরকার। কারণ কি, যদি কলসিতে ছিদ্র থাকবে তাহলে পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে, সেই জন্য ছিদ্র দিকে খেয়াল রাখতে হবে, কোথায় ছিদ্র আছে ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করতে হবে। তাই আমাদের কোথায় অপরাধের ফলে সব পরিশ্রম বৃথা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করা হলো, সারা জীবন কাজ করলাম কিন্তু কিছু রেজাল্ট হলো না, তাহলে কি হবে? অনেক ব্যবসাবাদী করলাম কিন্তু 1 পয়সা জমাতে পারলাম না, তাহলে কেমন হবে? লোকেরা বলবে বোকা, এ বুদ্ধিমান নয় সচেতন নয়। তা আসলে ব্যবসায় অনেক টাকা থাকলো, লাভ হলো জগতের লাভ, লাভ হলো মোটাশোটা করে অন্য কিছু লাভ, কিন্তু আসল ব্যবসায় লাভ হচ্ছে কোনটা? এ হরিভজনে উন্নতি হচ্ছে, আমি 7 বছর হরি নাম করছি, আমার এই হরি ভজন ব্যবসায় আমার উন্নতি হচ্ছে, আমার সে নামে আসক্তি আসছে, আনন্দ পাচ্ছি, নামের করার প্রতি আগ্রহ আরো বাড়ছে না কমে যাচ্ছে? এই জন্য বিচার্য বিষয় হচ্ছে অপরাধ, অপরাধ থেকে সচেতন হওয়া, বিশেষ করে 10টা নাম অপরাধ। তার ভিতর অন্যতম নাম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ যদি ওঠে হাতি মাথা, সিম দিয়ে যায় কিংবা শুকি যায় পাতা, যদি বৈষ্ণব অপরাধ ওঠে, বৈষ্ণব অপরাধকে হাতি মাথা অপরাধের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি বাগানে গরু যাবে খাবে চলে যাবে কিন্তু পরক্ষণে সে লতা আবার গজাবে, কিন্তু হাতি যদি ঢুকবে হাতি একেবারে মূলটাকে উপরে নিয়ে ফেলে দেবে, একেবার আর জীবনে কোনোদিন ওই গাছ আর জন্ম হবে না। তা যদি জীবনে কোনোদিন বৈষ্ণব অপরাধ হবে তাহলে ভক্তিলতাটা একেবার নষ্ট হয়ে যাবে, আর কোনোদিন গজাবে না, এত ডেঞ্জারাস। এই জন্য গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন প্রত্যেক বৈষ্ণবদের জন্য একটা জীবনে প্রতিজ্ঞা করা উচিত, যে আমি জীবনে বৈষ্ণব নিন্দা করব না করব না করব না। কেউ আপনারা এই প্রতিজ্ঞা করতে চান? করুন। আমরা জীবনে বৈষ্ণব অপরাধ করব না করব না করব না, একবার না খেয়ে থাকা তাও ভালো, 5 দিন উপবাস করে থাকা তাও ভালো, কিন্তু বৈষ্ণব নিন্দা করা তাই একেবার জীবনে, কারণ বৈষ্ণব অপরাধ হলে একেবার পুরো সব শেষ, সেই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এবং আর একটা অনর্থ বিশেষ করে আমাদের আছে, সেটা হচ্ছে এই আমাদের 10টা নাম অপরাধ জানি, আর একটা নাম অপরাধ আছে, সেটা হচ্ছে 11 নম্বর নাম অপরাধ। হ্যাঁ, আমি এখানে বলেছিলাম আগেরবার, মনে আছে না সবার? কি সেটা? অমনোযোগী জপ। জপ করার সময় মনোযোগ দিয়ে জপ না করা, সেটা হচ্ছে 11 নম্বর নাম অপরাধ। আমি বলেছিলাম বাংলাদেশে আমি যখন মেলায় গিয়েছিলাম তখন দেখছি একটা মেলাতে লেখা আছে একটা কিনলে 10টা ফ্রি, তা তখন মনে হলো এই রকম 11 নম্বর নাম অপরাধ কেউ যদি করে তাহলে 10টা নাম অপরাধ ফ্রিতে পেয়ে যাবে, তাকে আর পরিশ্রম করে নিন্দা মন্দ করতে হবে না, একটা অপরাধ করলেই 10টা অপরাধ ঝুলিতে এসে হাজির হয়ে যাবে। সেই 11 নম্বর অপরাধ হচ্ছে অমনোযোগী জপ। জপের সময় যদি মনোযোগ দিয়ে জপ না করা, আগেরবার আমি ডিটেলস বলেছিলাম তবু একদম সংক্ষিপ্ত বলছি, অমনোযোগী জপ, যেমন জপ করার সময় যদি আমি পেপার পড়ি, পেপার জপ, এটা হচ্ছে অমনোযোগী জপ। জপের সময় ডান হাতে জপ করছি, বা হাত দিয়ে মোবাইলে কথা বলছি, মোবাইল টিপাটিপি করছি, এটা হচ্ছে মোবাইল জপ, অমনোযোগী জপ। জপ করার সময় আমি প্রজল্প করছি, সেটা হচ্ছে প্রজল্প জপ। জপ করার সময় সাইড সিন দেখছি, সেটা হচ্ছে সাইড সিন জপ। জপ করছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি। জপ করার সময় টিভি খুলে দিয়েছি, বিভিন্ন সিরিয়াল দেখছি, একদিকে সিরিয়াল দেখছি একদিকে জপ করছি, এটা হচ্ছে টিভি জপ, অমনোযোগী জপ, এটা ঠিক জপ নয়। এ জপ করলে অপরাধ আরো বাড়বে। আর জপ করার সময় সিনসিয়ার হতে হবে, উৎসাহ সহকারে জপ করতে হবে। জপ করার সময় আমরা ঘুমিয়ে যাই, তাকে বলা হয় ঘুম জপ, হ্যাঁ এটা ঠিক নয়। এইসব জপ থেকে নিজেকে মুক্ত করতে হবে, এই বলা আছে অমনোযোগী জপ। এইরকম জপ করলে কি হবে, কি হবে? 10টা অপরাধ এমনিতেই। প্রজল্প মানে যেটা দরকার নেই সেসব কথা বলা, কথা বলা কতক্ষণ বলা আছে, গ্রাম্য কথা মানে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা, তা বিভিন্ন কথাবার্তা বলা, গল্প বিজপ করা, এদিকে জপ করতে বসে গেছি একটু পরে দুইজন গল্প জুড়ে গেছে। অনেক দেখা যায় গ্রাম থেকে মায়েরা যায়, হ্যাঁ রাধা মা পঞ্চতন্ত্র মন্দিরে ব্রহ্মচারীরা জপ করছে, কয়েকজন মাতাজি বসে গেল, একটু পরে নিজেরা কথা বলতে শুরু করল। আমি কয়েকবার তাদেরকে বলেছি আপনারা যদি কথা বলেন মন্দির থেকে বাইরে যে কথা বলো, এখানে হচ্ছে জপের জায়গা, জপ করার সময়। এই সকালের দিকে মনে করতে হবে জপের সময়, প্রজল্প করার সময় নয়। সারা দিন আছে গল্প গুজব অন্য যা করার, কিন্তু জপের সময় জপ, জপের সময় অন্য কিছু নাই। এটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের জন্য খুবই খারাপ, যে আমরা হরি ভজন করি কিন্তু জপের সময় কোনো সিনসিয়ারিটি, কি বলে, ঐকান্তিকতা অবলম্বন করি না, মামুলি ভাবে হলো সেই বাঁকুড়া বিষ্ণুপুরে একজন রাজা ছিলেন, কি রাজা যেন বীরাম্বে রাজা, আর একজন রাজা বীরাম্বে রাজা তো ভক্ত ছিলেন, আর একজন রাজা ছিলেন তার নাম হচ্ছে, নাম মনে পড়ছে না, পরে মনে করলে বলবো। সে রাজা ডিক্লেয়ার করেছিলেন আমার রাজ্যে সবাইকে জপ করতে হবে, তখন সবাই জপ করত। রাজা একদিন ছদ্মবেশে ঘুরে দেখছেন যে দেখি আমার প্রজারা কিভাবে জপ করে, দেখছে দুইজন বসে আছেন জপ করছে, একজন জিজ্ঞাসা করছেন জপ করছে, আর একজন জপ করছে না, সে যে জপ করছে না সে যে জপ করছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কি করছো, বলছে ওই ওই রাজার ব্যাগার খাটছে। হ্যাঁ, আসলে জোর করে জপ করতে বলছি ইচ্ছা হচ্ছে না, কিন্তু ওই ব্যাগার খাটছে। তা আমরা এরকম জপ করতে আমাদের ইচ্ছা হয় না, ব্যাগার খাটার মতো অনিচ্ছা সত্ত্বেও একটু জপ করি গুরুদেবের ব্যাগার খাটার মতো। গুরুদেবকে বলেছি দীক্ষার সময় গুরু মহারাজ 16 মালা জপ করব, 4টি নিয়ম পালন করব, 16 মালা জপ না করলে কি হবে, সেই জন্য গুরুদেবের ব্যাগার খাটার মতন জপ, সেটা অমনোযোগী জপ। তাই এই জপ হতে হবে সিনসিয়ার। জপের সময় সব থেকে ভালো হয় সকালে জপটা শেষ করা, সকালবেলায় জপ না করলে সকালবেলায় 4 মালা জপ করতে যে টাইম লাগবে, সন্ধ্যা বা রাত্রিবেলায় 1 মালা জপ করতে সেরকম টাইম লাগবে। আর সময় যারা যায় না প্র্যাকটিক্যাল নিজেরা দেখে নেবেন, সকালবেলায় জপ করলে খুব তাড়াতাড়ি কমা যায়। তাই জপটা হবে সিনসিয়ার, ঐকান্তিকতা দিয়ে জপ করতে হবে, বাচ্চাদের বাইরে নিতে। তাই সিনসিয়ার বিশেষ করে ঐকান্তিক হতে হবে, কারণ হরিভজনটা ছেলে খেলার ব্যাপার নয়, কি বলে সাধারণ নয়, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে, কৃষ্ণকে পাওয়া যাবে না। আমরা বলি কলিযুগে হরিভজন সহজ, কিন্তু সহজ মানে কি, সহজ মানে সবকিছু ছেড়ে বাদ দিয়ে দিলাম তাই সহজ না। একবার ব্রহ্মে একজন কথাকার এসেছিলেন, তখন উনি হরি কথা বললেন 7 দিন, তারপরে 7 দিনের পরে বোম্বের লোকেরা জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো ভাগবত কথা খুব সুন্দর বলেন, এখন আপনি আমাদের সম্পর্কে কিছু বলুন। তখন উনি বলতে যে বলছেন আমি ভাবছিলাম আমি খুব ত্যাগী, এখানে আসার আগে ভাবতাম আমরা খুব ত্যাগী, কিন্তু এখানে বোম্বেতে এসে আপনাদের সঙ্গে মিশে ভাবলাম দেখলাম আপনারাই হচ্ছে বড় ত্যাগী। কি করে বড় ত্যাগী, না আমরা জানি ভগবান কৃষ্ণকে ত্যাগ করা যায় না, সব ত্যাগ করা যায় কৃষ্ণকে ধরতে হয়, তা এখানে এসে দেখলাম আপনারা যে জিনিস ত্যাগ করা যায় না, যে জিনিস ধরতে হয় আপনারা সেই কৃষ্ণকেই ত্যাগ করে দিয়েছেন, তা আপনারাই হচ্ছে বড় ত্যাগী। হ্যাঁ, আমরা হরিভজন করতে এসে জপমালাটাও ত্যাগ করে দিলাম, এইরকম যেন না। মাছ মাংস ত্যাগ করতে বলা হয়েছে শাস্ত্রে, কিন্তু জপ করাটা ত্যাগ করতে বলা হয়নি, জপমালাটা ত্যাগ করতে বলা হয়নি, জপমালায় জপ করতে ওগুলো ত্যাগ করতে বলা হয়েছে, আর জপমালাটা ধরতে বলা হয়েছে, মনোযোগ দিয়ে ধরতে বলা হয়েছে, এটা খেয়াল। তাই এই অপরাধ শূন্য হয়ে লাভ কৃষ্ণ নাম, 10টা অপরাধ শূন্য হয়ে আমাদের জপ করতে হবে, তাহলে আমরা নামের ফল পাব। সেটাই হচ্ছে মহাপ্রভু বলছে দুর্দৈব, আমার দুর্দৈব কি, দুর্দৈব 10 অপরাধ যুক্ত, সেই জন্য এটা আমার দুর্দৈব। আর কি দুর্দৈব, মহাপ্রভু বলেছেন আমাদের 4টি অনর্থ আছে, এই অনর্থ হচ্ছে আমাদের দুর্দৈব। কি 4টি অনর্থ, একটা হচ্ছে স্বরূপ ভ্রম, যার ফলে ভগবত ভক্তিতে আগ্রহ নেই, তার মধ্যে 4টি অনর্থ, অনর্থ নিবৃত্তি হতে হবে, সেই জন্য বলা আছে আদৌ শ্রদ্ধা অত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ কি, 4টি আমাদের মেন অনর্থ আছে, প্রথম অনর্থ হচ্ছে স্বরূপ ভ্রম, আমরা যে কৃষ্ণের দাস এই স্বরূপ এটা আমরা ভুলে গেছি, আমরা এই জড় জগতের নিজের চেহারা ধনী দরিদ্র সুন্দর অসুন্দর কুচ্ছিত সুন্দরী এই বিভিন্ন দেহ ভিত্তি আমরা নিজেকে পরিচয় প্রদান করছি, একে বলা হয় স্বরূপকে ভুলে যাওয়া। আমাদের আসল স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু এটা আমরা ভুলে গিয়ে আমরা মায়ার দাস হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্বরূপ ভ্রম, একটা অনর্থ। দ্বিতীয় অনর্থ কি? অসব তৃষ্ণা। যখনই আমরা নিজেকে ভুলে গেছি আমরা হচ্ছে কৃষ্ণের দাস, আমরা যখন নিজে মনে করছি মায়ার দাস, সংসার দাস, ছেলের দাস, মেয়ের দাস, সংসার দাস, বড় করতে হবে, পাঁচতলা দশতলা বিল্ডিং দিতে হবে, এরকম যখন ভাবছি তখন কি হচ্ছে স্বরূপ বিভ্রম সেটা? তখন অসব তৃষ্ণা, তখন কামনা বাসনা আসছে, এটা চাই সেটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ধন চাই, জন চাই, মনে মনে বলছি ন ধনং ন জনং, না মুখে উচ্চারণ করছি ন ধনং ন জনং, কিন্তু মনে মনে ভাবছি হলে ভালো হতো, হলে ভালো হতো, হলে ভালো হতো, ভিতরে একটা বাইরে আর একটা। স্বরূপ ভ্রম প্রথম অনর্থ, দ্বিতীয় অনর্থ হচ্ছে অসব তৃষ্ণা, অর্থাৎ কামনা বাসনা। আর অসন্তৃষ্ণা যখন আমাদের থাকবে তখন কি হবে? হৃদয়ে দুর্বলতা, হৃদয় দুর্বল হয়ে যাবে। কোন কেউ বললো প্রভু টাইমলি, বা প্রভু হরি ভজন করো, এই করো তাই করো, টাইমলি করো, এই করো তাই করো, বললো বলেছে বলেছে, মানে হৃদয় যেহেতু দুর্বল, কোনো জিনিসটাকে সিনসিয়ার নেওয়া, কোন জিনিসটাকে আগ্রহ সহকারে নেই না। কত আমরা শুনি সাধুরা তো করবো, সাধুরা বলছে বলার কাজ ওনাদের কি করে, ওনারা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, ওনাদের তো আর সংসার নেই, ওনার আর কি বুঝবে আমাদের, ওরা বলে যাচ্ছে আমরা একটু শুনে আছি শুনে আছি, আর বাড়ি যে না, অর্থাৎ গ্রহণ করছি না। কেন করছি না? হৃদয় দুর্বল। দুর্বল হলে কি হয়? একজন দুর্বল লোক কোনো কাজ করতে পারে না, করতে গেলেই পড়ে যায়, তাই কি না? তা আমাদের যখন কামনা বাসনা ভিতরে থাকে তখন হৃদয়টা দুর্বল হয়ে যায়, তখন কোনো কিছু বললে আর করার ইচ্ছা হয় না, হৃদয় দুর্বল। ভালো জিনিস শিখলাম তাহলে আমি এখন থেকে করবো না, ও ঠিক আছে শুনেছি তো শুনেছি, আরো কত শুনবো, করতে কেন হবে? কিন্তু শোনা মানে করা। ভাগবতে বলছেন শীর্ণতা শ্রদ্ধায় আনিত্য, শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে, শুধু শুনলে হবে না, গৃহন্তরচ সচেষ্টিত, যেটা শুনবো সেটা ভিতর দিয়ে গ্রহণ করতে হবে, তাহলে কি হবে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে নীতি, তাহলে অতি অল্প কালের ভিতরে ভগবান ভিতরে বাস করবে। যদি ভগবানকে ভিতরে আনতে চাই তাহলে যা শুনবো গ্রহণ করো, কিন্তু গ্রহণ করি না কেন? হৃদয় দুর্বলতা। হৃদয় দুর্বলতা কোথা থেকে আসছে? অসব তৃষ্ণা থেকে আসছে। অসব তৃষ্ণা কোথা থেকে আসছে? স্বরূপ ভ্রম থেকে। তাই স্বরূপ ভ্রম, অসব তৃষ্ণা, হৃদয় দুর্বলতা, আর চতুর্থ অপরাধ প্রবণতা। যখন হৃদয় দুর্বল হয় ভালো জিনিস গ্রহণ করি না, তখন শুনছি দেখছি আবার অপরাধ করে যাচ্ছে। উদাহরণ দেওয়া হয়েছে, একটা লোক জানে চুরি করলে ডান্ডা খেতে আসে, না চুরি করে, আর একটা লোক আছে শুনেছে চুরি করলে ডান্ডা খেতে, ও চুরি করে তারপরে ডান্ডা খায়, তারপর থেকে আর চুরি করে। আর একটা লোক শুনেছে চুরি খেলে, চুরি করলে ডান্ডা খেতে হয়, ও চুরি করে ডান্ডা খায় আবারও চুরি করে। দেখুন কত রকমের লোক আছে। তা ঠিক সেরকম আমাদের যারা বুদ্ধিমান ভাষণ, তারা প্রথমে শুনেই তারা সচেতন হবে এই করা উচিত, জীবনে সিনসিয়ার হওয়া উচিত। কিন্তু অপরাধ প্রবণতা, অপরাধ বারবার করতে থাকে, শুনছে বুঝছে আবার অপরাধ করছে, জানছে নিন্দা করা উচিত নয় আবার নিন্দা করছে, সমালোচনা করছে, নিন্দা ঝড় তুলছে, আর বলতে খুব টেস্ট লাগছে। আর কার সম্পর্কে আমি কিছু বলতে পেরেছি ভুল, হ্যাঁ বললেই যেন বিরাট কিছু হয়ে গেল, যে নিন্দা নাই নিত্যানন্দ সেবকের মুখে, অহর্নিশি গৌরাঙ্গের গুণ গায় সুখে। নিন্দা থাকবে না, যারা ভক্ত হবে তাদের মুখে নিন্দা মন্দ থাকবে না, অহর্নিশি গৌরাঙ্গের গুণ গায় সুখে। আর একটা জায়গায় বলছেন যে অজিত, যে চৈতন্য মহাপ্রভু যাকে জয় করা খুব কঠিন তাকেও জয় করা যাবে। কিভাবে জয় করা যাবে? জয় করা যাবে দুটো জিনিস করলে, মাত্র জীবনে দুটো জিনিস মনে রাখতে হবে, কারো নিন্দা নাহি করে কৃষ্ণ কৃষ্ণ বলে, এই দুটো কাজ। একটা কাজ কি? কারো নিন্দা করে, শুধু বৈষ্ণবদের নিন্দা না, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কারো নিন্দা করা যাবে না। আমি বলছি না, শাস্ত্রে বলছে কারো নিন্দা নাহি করে। দ্বিতীয়টা কি? কৃষ্ণ কৃষ্ণ বলে। অজয় চৈতন্য সেই জীবিবে কহেলে, অজয় চৈতন্য, কৃষ্ণের আরাম নাম হচ্ছে অজয়, মানে যাকে জয় করা খুব কঠিন, জীবিবে কহেলে খুব সহজে সে জয় করতে পারবে। কাকে? সে গৌরাঙ্গ মহাপ্রভুকে। আমরা যদি মহাপ্রভুকে জয় করতে চাই তাহলে দুটো কাজ করতে হবে। কি কাজ? কারো নিন্দা করা যাবে না, মনে থাকবে? হ্যাঁ না, এখানে মনে থাকবে, বাইরে বেরোলে আর মনে থাকবে না। গিট বেঁধে নিতে হবে, এই কথাটাকে গিট বাঁধতে হবে। কারো নিন্দা নাহি করে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই চিনি বেঁধে, অজয় চৈতন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু তাকে সহজে জয় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখানে রাখছি, কারণ 2 ঘন্টা 16 মিনিট।